exclusively on FusionBD.com.
আমাদের দর অনুষ্ঠানে যে ঘটনার মুখোমুখি আপনি হতে যাচ্ছেন তার যুক্তিসিদ্ধ উত্তর নেই। আমরা প্রতিদিনের জীবনে ভয় বা রহস্যকে যেভাবে স্থান দিয়েছি সেভাবে এই অনুষ্ঠান আপনার কাছে জায়গা করে নিচ্ছে। এই অনুষ্ঠানের কোন ঘটনাই সার্বজনীন নয়। প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি দরের 150তম পর্বে, হন্টেড বাই রান মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডে। দর 150তম পর্ব থেকে দর এক্লিপস, যেটা আমরা গত অনুষ্ঠানে কিছুটা হলেও আপনাদেরকে আওয়াজ দিয়েছিলাম, বুঝিয়েছিলাম, এবং আপনাদের বিপুল মতামতের ভিত্তিতে ভালোবাসায় এবং চাওয়ায় রেজা ভাই এখন থেকে দর এক্লিপসের যেই এরাটা শুরু হচ্ছে, যেই যুগটা শুরু হচ্ছে, সেখানে আমার সঙ্গে থাকছেন পুরো 2 ঘন্টা। আমরা শুরু করলাম আমাদের নতুন একটি অধ্যায় এবং আশা করছি আপনাদের সবাইকে পাশে পাবো। রেজা ভাই, কিছু যদি শুরুতেই বলার থাকে আপনার।
আসসালামু আলাইকুম, আশা করি সবসময় সবাই ভালো আছেন। আর আজকে আমার এই ফার্স্ট এপিসোড নতুন ভাবে নতুন আঙ্গিকে দর ইক্লিপস। ইক্লিপস মানে হচ্ছে সূর্যগ্রহণ। আসলে আমরা আপনাদের জন্য তাক লাগানোর জন্য এমন একটা প্রোগ্রাম করতেছি যে আপনারা অবাক হবেন। আগামী 50 পর্ব পর্যন্ত দর ইক্লিপস থাকবে আপনাদের সাথে, আমরাও থাকবো আপনাদের সাথে।
নতুন নতুন অনেক কিছু যুক্ত হবে, ইতিমধ্যে বেশ কিছু জিনিস হয়েছে। সবার কাছে শুধু একটা মিনতি এবং অনুরোধ দিয়ে আজকের অনুষ্ঠানটা শুরু করতে চাই। দর অনেক বেশি এক্সপেরিমেন্টের মধ্য দিয়ে যাচ্ছে এবং সেটা আপনাদের চাওয়া পাওয়ার জন্য। আপনারা যেটাকে ভালো বলছেন সেটাকে নিয়ে আমরা এগোচ্ছি, আপনারা যেটাকে মন্দ বলছেন সেটাকে ভালোর দিকে নিয়ে আসার চেষ্টা করছি। দর এক্লিপস একটা প্রয়াস মাত্র। প্রথমেই আমরা শুরু করলাম 150তম পর্বেই, সবকিছু দিয়ে দেওয়া সম্ভব নয়। আপনারা ধীরে ধীরে বুঝতে পারবেন আমাদের এই অনুষ্ঠানের পরিবর্তনগুলো। আপনাদেরকে অনেক থ্যাংকস আমাদের সঙ্গে থাকার জন্য। এবং দর এক্লিপসের মূল কথা হচ্ছে এটা হবে আপনাদের অনুষ্ঠান। দর বা ভৌতিক বা ভয় পাওয়া সবকিছু মিলিয়ে এটা সম্পূর্ণ মালিকানা আপনাদের। সুতরাং এই অনুষ্ঠানটিতে আপনারা পার্টিসিপেট করবেন, আপনারা সাজাবেন আপনাদের মতো করে। পেজ থেকে শুরু করে, অনুষ্ঠানের কন্টেন্ট থেকে শুরু করে সবকিছুই হবে আপনাদের মতো। আমি এবং রেজা ভাই শুধু চেষ্টা করে যাব। শুরু করছি, আপনাদেরকে স্পেশালি ইনভাইট করব আগামীকাল শুক্রবার রাত 11:50 আমাদের যে হন্টেড প্লেস থেকে আমরা লাইভ করব সেটা দেখার জন্য, এবং সেটা হচ্ছে সাভারের ধামরাইয়ে। আপনারা জানেন যে ধামরাই একটা মেলা চলছে,
আমরা কিন্তু সারাদিন ব্যাপী থাকবো
ওখানে, সারাদিন ব্যাপী
থাকবো, সকালে দুপুরে বিকালে।
বিভিন্ন রকমের সেগমেন্ট নিয়ে সাজানো হচ্ছে আমাদের দর এক্লিপস। আশা করছি আপনাদের ভালো লাগবে।
বাংলাদেশের মানুষরা একটা ভিন্ন কিছু পাবে এবং শিখতে পারবে অনেক কিছু এই প্রোগ্রামের দ্বারা।
আপনি বললেন সেটা আমার ভালো লাগলো, কিন্তু আমার লিসনাররা যদি কথা বলেন সেটা আমার জন্য পাওয়া হবে।
আমরা কমেন্ট চাচ্ছি, আসলে এখন শুরুই হয় নাই, কিন্তু আমি চাচ্ছি যে আপনারা আমাদের প্রোগ্রামটা শেষ হওয়ার পর দয়া করে কমেন্টে জানাবেন কেমন লাগলো।
শুরু করছি আমরা দর এক্লিপস। আপনাদের সবাইকে আরো একবার বিশেষভাবে আমন্ত্রণ। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে পাভেল। পাভেল, আপনি তো এসেছেন নারায়ণগঞ্জ থেকে, রাইট? ওকে, আপনার বয়স হচ্ছে 22 বছর। কিছু অদ্ভুত বিষয় যেটা আপনি আমাদেরকে ফোনে বলেছেন, এবং আমি আমার লিসনারদেরকে একটু শোনাতে চাই আপনার সঙ্গে যেটা করছি, ছোটবেলা থেকে করছি এবং খুব রিসেন্টলিও করছে।
আসলে বিষয়টা, আমার কাকা ইন্টার পর্যন্ত পড়াশোনা করার পর সে মানসিক ভারসাম্য হারায় ফেলায়। এর থেকে বিভিন্ন ধরনের চিকিৎসা করা হয়েছে। আমার আব্বু আম্মু শিখেছে, তো মানে এরা মানে প্যারানর্মাল যে এটা কখনোই বিশ্বাস করতে যেত না। কিছুদিন আগে আমার দাদি মারা যায়। আমার কাকাও নিখোঁজ, 3 থেকে 4-5 বছরের উপর হবে। মানে উনি বেঁচে আছেন না মারা গেছে এটা আমরা জানি না। আমার মেইন সমস্যাগুলো শুরু হয়েছিল 2009 সাল থেকে। তো আমরা একটা বাসা চেঞ্জ করি, 2 রুমের ফ্ল্যাট। আর ফ্ল্যাটটা নেওয়ার আগে আমাদেরকে অনেকে না করছিল যেন ওই বাসায় যাও না, ওই বাসায় না লড়ানোর সমস্যা আছে, কিন্তু এগুলো আমরা বিশ্বাস করতাম না। আর বাসাটা মেন সমস্যা ছিল, বাসাটা ছিল তিনতলা আর যে বাড়িওয়ালা ছিল এদের কোনো সন্তান ছিল না। বাড়িটার উপরে একটা টাওয়ার ছিল, আর টাওয়ারগুলো তোলার সময় টাওয়ারটা যখন তৈরি করা হয় অ্যাঙ্গেলগুলো উপরে উঠাইতে হয়, অ্যাঙ্গেলগুলো যখন উপরে একটা অ্যাঙ্গেলের সাথে রড লাগায় আরেকটা অ্যাঙ্গেল তাই না তিনতলার দিকে উঠে, তো এই ছিল এসট্রিট তার ছিল, একদম কারেন্টের এসট্রিট তার ছিল, তো একটা অ্যাঙ্গেল পড়ে যায় কারেন্টের তার উপর। তো ওই দুই কিনারে যারা ধরা ছিল একদম উপরের জন্য একদম বিবর্ষ ভাবে মানে একদম পুড়িয়া মারা যায়, একদম সাথে সাথে নিচের জন যে ছিল সেও মারা যায়, আর দুইজনকে যারা ধরতে যায় এর ভিতরে দুইজন আহত হয়, এর ভিতরে একজন মারা যায়। মারা যাওয়ার পরে আমরা ছোট আমরা দেখতে গেছি কৌতূহলবশত, অবিশ্বাস্য ভাবে ওই বাসাতে আমাদের শিফট হয়, ওই বাসাতে আমরা চলে আসি যে বাসায় এই ঘটনাটা ঘটছে। বাসায় যাওয়ার পরে নর্মাল আমার তখন টিনেজার বয়স, আমি একটু মানে আমার ভিতরে একটা অদ্ভুত চেঞ্জ কাজ করতে থাকে, একটা আমার ভিতরে সূর্যের আলো ভালো লাগতো না, আর আমি আমার সবসময় আমার দরজা লাগায় রাখতাম। এক পর্যায়ে আমি আমার ভিতরে কোনো একটা মেয়েকে ফিল করতে পারতাম, যে আমার কাছে আসতে আসতে আমার সাথে শারীরিক রিলেশন করতে চাইতেছে। তখন আমি এরকম বড় ভাইদের সাথে আলোচনা করতাম, তখন বলতো যে এই বয়সটাতে এরকম অনেক কিছুই মানে এই বয়সের টিনেজার বয়সে অনেক সমস্যা হইতো। দেখা যেত এক পর্যায়ে আমার মার সাথে রাব ব্যবহার আরম্ভ হয়, ঝগড়াঝাটি ভাঙাচুরি, এই শুরু হয় আমার লাইফে প্রথম ভাঙাচুরির কাহিনী। এরপর থেকে মানে বাসায় আমি কোনো কিছু রাখতাম না, আমার এগেনস্টে গেলে জামা কাপড় ছিঁড়া ফেলাইতাম, মা বাবার সাথে ঝগড়াঝাটি, মানে আমি একদিনে মনে হয় লাখখানেক টাকার কাছের জিনিস ভাঙছি। আমি কিন্তু কোনো ড্রাগে এডিক্টেড বা কোনো মানে অন্য কোনো রিজন না, এই হলো মানে নর্মাল যেটা ফ্রি মেট্রিক পরীক্ষা দিলাম। তো মেট্রিক পরীক্ষা আমাদের রুমটা ছিল উত্তর দিকে,
মানে এই অ্যাটিটিউড গুলো কি বন্ধ হয়েছে নাকি এগুলো তখনও
চলতেছে, উত্তর দিকে ছিল। তো আমার মা আবার গরম সহ্য করতে পারে না, মানে হঠাৎ করে দেখা গেল ওদের দক্ষিণ দিকের রুমটা খালি হবে, দক্ষিণ দিকে যারা থাকতো এরা আবার এই প্যারানর্মাল অ্যাক্টিভিটিস নিয়ে খুব চর্চা, ব্ল্যাক ম্যাজিক বিভিন্ন ধরনের ইয়াতে বিশ্বাস করতো। এরা বলতো যে এদের বাসা থেকে টাকা চুরি হয়ে যায়, রসুন চুরি হয়ে যায়, তারপর তেল চুরি হয়ে যায়, এগুলি বলতো। তো এগুলো নিয়ে আমরা খুব হাসাহাসি করতাম, আম্মু হাসতো তো আমরাও মজা পাইতাম। একটা মহিলা ছিল বৃদ্ধ, তো উনি যখন চলে যাবে এর আগে আমার মারে ডাকদা বলে, পাবেলার আম্মু তুমি একটা কাজ করো, এই তুমি অন্য কোনো বাসায় যাও কিন্তু এই রুমে আইসো না, এটা তোমার শারীরিক আর্থিক মানসিক তিনটা ক্ষতি হবে। তো আমরা তখন এটা মজা ছিল এমন করতেছি, সজাগতা পাত্তা দিতাম না, আমরা পাত্তা না দিয়ে আমরা ওই বাসায় চলে গেছি। দক্ষিণ দিকের ফ্ল্যাটে গিয়া আমি প্রথম দিনই যখন উপরে ঝাড়ুগুলো দিয়া পরিষ্কার করতেছিলাম, বড় বড় প্রায় ফটোকপি করতে যে পরিমাণ তিস্তার প্রয়োজন হয়, এই তিস্তা পরিমাণ তাবিজ আরবি লেখা, আরবি উল্টা পাল্টা লেখা, বাংলা কথায় লাল কালিদা লেখা, পরবর্তী আমি জানতে পারছি জাফরানের কালি, এগুলো প্রত্যেকটা ওয়ার্ড উল্টা ভাবে লেখা ছিল। একদিন হঠাৎ করে কারেন্ট চলে যায়, আমি পড়তেছিলাম তখন আমার এসএসসি পরীক্ষা, তো আমি পিছনটা হালকা লক করছি। তো আমি অফিস থেকে আসার সময় পরে আমার একটা নেশা ছিল, তখন ভিডিও গেমস খেলা হয়েছিল 97, তারপর বিভিন্ন ধরনের কয়েন দিয়ে ভিডিও গেমস খেলা যেত। তো আমি দেখলাম আম্মু শুয়ে গেছে, শুয়ে পড়ছে মতো আমি হালকা পিছনটা লক করে আমি ঘর থেকে বাইরে গিয়ে, আমাদের তিনতলা সবসময় লক করা থাকতো কারণ উপরে টাওয়ার আছে, কেউ উঠতো না আর উপরে কোনো রুম নেই। তখন দেখতেছি সালোয়ার কামিজ পরা একদম কালো আলকাত্তা টাইপের কোনো কালো এমন একটা মেয়ে তিনতলা থেকে আর সিঁড়ি বায় বয়ে নামতেছে, একটা পর্যায়ে কিন্তু সিঁড়ি গিয়ে সমতল হয়ে যায়, সমতল হয়ে আবার সিঁড়ি শুরু হয়েছে। তো এই সময় আমি দাঁড়াই গেলাম, আমার ভিতরে ভয় কাজ করতেছে না, আমার ভিতরে কৌতূহল কাজ করতেছে, মানুষ এত কালো আমি জীবনে মানুষ হইতে পারে না। সে হাইটা হাইটা যাইতেছে, সে পিছিয়েও তাকাইতেছে না সামনেও তাকাইতেছে না, উপরে তো কোনো যাওয়ার রাস্তা নাই, আর উপর থেকে কালো মেয়ে এই রাত্রেবেলা আটটার সময় কোথায় নামবে। সাথে সাথে আমি একটা গন্ধ পাইতেছিলাম, যেটা হইলো মুরগির চামড়া পোড়াইলে একটা ফেসরা গন্ধ আসে, এইরকম একটা গন্ধ। আমার খেয়াল ওই মেয়েটার দিকে, আমি ওরে ফলো করতে করতে নামতাম, তো ওর দেখলাম অটোমেটিকলি গেট পার হইলো, আমি চোখের পলকে এর হারায় পালাইলাম, এ ডান দিকে গেছে না বাম দিকে গেছে আমি আর এর খুঁজে পাইতেছি না। এরপর যখন আমি বাসায় আসছি, বাসায় আসার পরে আমি চিন্তা করতেছি সাততলা মারা থাকে সাদে তো কেউ যাওয়ার কথা না, আর সাদে এই বাসায় কেউ আসবে না কারণ এটা খুবই প্রভাবশালী একজনের বাড়ি ছিল, আর এরকম কালো মেয়ে এ বাঙালি কোনো মানুষ হইতে পারে না এক কথায়। এরপর থেকে আমার শুরু হয় আস্তে আস্তে সমস্যাটা আমার বাড়তে থাকে, মানে বাসায় আমি কাউরে সহ্য করতে পারতাম না, প্রথম তো মারে সহ্য করতে পারতাম না, এমনকি কোরআন শরীফ বিলানি আসাদ দেওয়া এরকম পর্যায়ে পর্যন্ত গেছে।
আপনি যখন এগুলো করতেন,
আমি কোনো সেন্স কাজ করতো না, আমার সেন্স কাজ করতো না, আমার ল্যাপটপ ছিল, এফআর ল্যাপটপ ছিল, আসাদ দেওয়া ইন্ডিয়া ওয়ালাইসি, আমার তখন স্যামসাং মোবাইল ছিল, আসাদ ভাঙে ভালো হয়েছে। ভাঙার পরে আমি রিয়েলাইজ করতে পারতাম যে আমি এটা কি করলাম।
জিন পজেস্ট হওয়ার যে তিনটা ইসলামী পণ্ডিত যারা আছেন তারা যে কথাগুলো বলেছেন সেখান থেকে যে তিনটা রিজন পাওয়া যায় বা যে সময়টাতে জিন পজেস্ট করতে পারে আপনাকে, তার মধ্যে একটা হচ্ছে যখন মাত্রা অতিরিক্ত রাগ, এবং এই মাত্রা অতিরিক্ত রাগ হলে ব্রেনের অনেক কিছুই কন্ট্রোল লেস হয়ে যায়, ওই সময়টাতে জিন আপনাকে পজেস্ট করতে পারে। তো ওর ক্ষেত্রে যেটা আমরা দেখলাম যে ধরনের কথা, মানে আমাদের সর্বোচ্চ বিলিফ যেটাতে সেটা হচ্ছে আমরা সবাই যারা মুসলিম আছি ধর্ম বা আমাদের রিলিজিয়নের জায়গাটাতে, তো সেখানে পবিত্র গ্রন্থ হচ্ছে আমাদের পবিত্র কোরআন শরীফ, এবং এটার প্রতি আমাদের যে ভালোবাসা সেটা কি পরিমাণ সেটা আমরা সবাই জানি। কিন্তু একটা মানুষ যখন হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে, একটা মানুষ যখন তার নিজের জায়গা থেকে কোনো কাণ্ড জ্ঞান থাকে না, তখন একটা মানুষ কি করতে পারে, এবং যদি এই ঘটনাটি সত্যি সত্যি জিন দ্বারা পজেস্ট ঘটনা হয় তাহলে সেটা কত ভয়াবহ হতে পারে আপনারা বুঝতেই পারছেন। তো এটা করার পরে যখন আপনার সেন্স আসতো তখন আপনি কি মানে মাপ চাইতেন আল্লাহর কাছে মাপ চাওয়া?
আমি অনবরত মানে আমি রুম একটা অনবরত চিৎকার করা, কারণ আমার ভিতর থেকে মনে হইতে হয় আমি এত পাপ করছি যা কল্পনা হবে। আমি তখন কোরআন শরীফ ধরে রাখতো, তখন আমার চোখটা অটোমেটিকলি পানি পড়তো, আমার মানে আমি কি বলবো, মানে আমার কাছে এত খারাপ লাগতো। আমি এরকম জ্ঞান করতেছি, আমার আমার পাশে বন্ধুরা পড়াশোনা করতেছে, ওরা পড়াশোনায় আগে গেছে, কিন্তু আমার ভিতরে এরকম জ্ঞান কাজ করতো।
আপনার মা বা আপনার ফ্যামিলি যারা আছে ওরা কি আপনার ট্রিটমেন্টের জন্য এই সময়টাতে মানসিক ডাক্তারের কাছে যাওয়া?
এরপর ট্রিটমেন্টের জন্য তখন গেছে যখন আমি এর ভিতরে আমার আমার প্রায় ইন্টারে ভর্তি হবো। ইন্টারে ভর্তি হওয়ার পরে আমি আর পড়াশোনা করতে ভালো লাগতো না, আমি ফিল করতে পারতাম আমি জানি কারোর সাথে কথা বলতেছি, সেও আমার সাথে কথা বলতো।
কি
ধরনের কথা বলতো? একটা মানুষ একটা মানুষের সাথে যে ধরনের কথা,
নরমাল যে কোনো বিষয় নিয়ে কথা বলতো,
নরমাল যে কোনো বিষয় নিয়ে। আর ও ও সবসময় আমার মানে ভাবতাম বিপরীত লিঙ্গের একটা মেয়ে আছে
আপনার সঙ্গে,
আমার সাথে একটা মেয়ে আছে, মানে ও ও হাসতো, ও বলতো, মানে জাস্ট লাভ রিলেশন হইলে যেরকম জিনিস হয় এরকম রিলেশন আমি
মেয়েটাকে ফেসে দেখতে পেতাম,
মেয়েটাকে ফেসে দেখতে পারতাম। মেয়েটা আইসা যখন আমার ফিল করতে পারতাম তখন কিছুটা কালো অবয়ব দেখতে পারতাম, তখন থেকে আরেকটা জিনিস শুরু হয়, আমি আমার শরীরে কোনো কাপড় চোপড় রাখতে পারতাম না।
ওকে,
আমি আমার মানে চাইনা কাপড় চোপড় ছিঁড়ে ফেলাইতাম, আমার ধরে রাখতে পারতো না, আমি মানে আমার আমি বাইরে চলে যাব এই পরিস্থিতি। আমার খালামণিরা গেল, আমার মামারা গেল, তারা বলতেছে যে বাসায় যেহেতু ফ্যামিলিগত একটা সমস্যা আছে তো ওরে মানসিক এরপর আমাকে নিয়ে হয় ঢাকা মনোরোগ ক্লিনিকে, আমি ড্রাগ দিই নাকি এটা টেস্ট হয়। প্রথম আমার ইউরিন টেস্ট করে, ব্লাড টেস্ট করে, বিভিন্ন টেস্ট করার পরে তো বলতেছে যে টেস্ট গুলো কোনো নেগেটিভ আসে না, টেস্ট গুলো সব পজিটিভ, মানে সবগুলো পজিটিভ। তো বলতেছে যে ওকে ওষুধ দেন। এরপর শুরু হইলো আমার দশ দিন পরে পরে আমার কাউন্সিলিং আর ওষুধ, দশ দিন পর পর আমার কাউন্সিলিং আমার ওষুধ। আমার কাছে প্রায় এক বিস্তার উপরে শুধু প্রেসক্রিপশন আছে। আমার মনে হইতেছে আমি ওই মেয়েটারে শুধু ফিল করতে পারি না যতক্ষণ আমি ঘুমায় থাকি, এছাড়া 24 ঘন্টা আমার টোটালি পড়াশোনা বাদ হয়ে গেল থেকে আমার।
মানে ওই মেয়েটাকে আপনি 24 ঘন্টা ফিল করা শুরু করলেন?
24 ঘন্টা ফিল করা শুরু করলাম, এবং আমি এই সময় কোরআন শরীফ জাবরা ধরে, আমি এমনও পরিস্থিতি আমি ভাব আমার মনে হইতেছে সে আমার জাবরা ধরতে যাইতেছে, এই সময় আমি আমার বুকের উপর কোরআন শরীফ ধরে রাখতাম। বিভিন্ন বই দেওয়া হইতো পুরুষের একান্ত কথা এরকম, আমি বিভিন্ন ধরনের বই দেওয়া হইতো, বইগুলো পড়তাম। কিন্তু বইগুলো পড়ে আসলে নিজের ভিতরে আসলে মনে হইতাম এটা আমার বয়সন্ধি কালের সমস্যা, কিন্তু আমি ভাবতাম যে না আমার কি হয়েছে জোর করে করাইতেছে।
খুব ইন্টারেস্টিং একটা বিষয়, এটার উপরে বেশ কিছু সিনেমাও আমরা দেখেছি হলিউডে হয়েছে, এবং এই বিষয়টা নিয়ে আমি কথা বলবো আমার লিসনারদের সঙ্গে। তার আগে আপনি আমাকে একটু বলেন যে এই বিষয়টা আমি ফার্স্ট কোন মানুষকে সামনাসামনি এরকম বলতে শুনলাম, আপনি ফিউচারে কি ঘটবে সেটা আগে জানতে পারেন বিশেষ বিশেষ কিছু বিষয়, এটা কবে কবে নাগাদ হচ্ছে, রিসেন্টলি এটা কি অবস্থা?
রিসেন্টলি এটা কি অবস্থা বলতে, প্রথম এটা আমি ফিল করতে পারি যখন আমার বয়স 8-9 এরকম, তখন আমি মানে কোথাও খেলতে যেতাম, খেলতে গিয়ে গলি হারায় ফেলাইতাম, আমার কাছে মনে হইতো এই গলিগুলো সবই আমার চেনা। তো বাসায় এসে আমি চিন্তা করতাম, চিন্তা করানোর সময় আমি থিঙ্ক করতে পারতাম না, এটা আমি স্বপ্নে দেখছি।
ওকে,
আমি এমনকি জাফলং এর যে জাফলং নদী পার হওয়ার পর একটা রাস্তা আরম্ভ হয় যে থেকে চা বাগানে যেতে হয়, এই সম্পূর্ণ রাস্তাটা আমি হাঁটছি এবং এই সম্পূর্ণ রাস্তাটায় কোন জায়গায় কোন আনারস গাছ ছিল, কোন জায়গায় কে দানিয়া দাঁড়ায় আসছিল, কোন জায়গায় সম্পূর্ণটা আমি আমার মানে আমি দেখতেছি আর মনে হইতেছে এটা আমি কখনো দেখছি।
আপনি বুঝলেন কিভাবে এটা জাফলং?
যখন গেছি, যখন আমি যাওয়ার পরে বুঝতে পারতাম এটা জাফলং।
ওকে,
আমি এই জিনিসটা আগে দেখছি
কিন্তু পরবর্তীতে আপনি কি মিলিয়ে দেখার চেষ্টা করেছেন?
এই জিনিসটা আমি যখন মিলিয়ে দেখার চেষ্টা করি যে আসলে এগুলো আমি কই দেখছি, এগুলো তো আমার দেখার কথা না, টিভিতেও দেখি না, ছবিতেও দেখি না, তখন আমার হঠাৎ করে মনে পড়ে যে আমি স্বপ্নে দেখছি। আর একটা অদ্ভুত জিনিস, মানে কেউ আমার একটা মেসেজ করবে, আমি এটা দেখলাম যে রাজু ভাই আমাকে একটা মেসেজ করবে, সে আমার লেখলো পাবেল কেমন আছো বা হ্যাপি বার্থডে টু ইউ 12:01 বা 2:15 2:22 ঠিক এর পরের দিন বা 2-3 দিন পর 12:22 আমার মোবাইলে মেসেজ আসে, সে আমার উইশ করছে। রিসেন্টলি হইতেছে, আমি তখন আবার জিজ্ঞেস করি রাজু ভাই উইশ করছো? হ্যাঁ উইশ করছি। কি? ঈদ মোবারক। যেমন ঈদ মোবারকের উইশ গুলো আমার রাজু ভাই করছে, ঈদ মোবারকের উইশ গুলো সে কয়টা বাজে করবে, কত সেকেন্ডে করবে এটা পর্যন্ত
রাজু ভাই টাকে
রাজু ভাই
আপনার এলাকার
বড় ভাই।
ওকে, এছাড়া কি হয়?
আমি কেউ মারা গেলে এটা আমার ভিতরে আমি বুঝতে পারি,
আগে থেকে মারা যাবে,
এই লোকটা মারা যাবে, বেশি দিন বাঁচবে না। আমার নানি মারা গেছে, নানি মারা যাওয়ার 2 মাস আগে আমি বুঝতেছি সে আর থাকবে না, সে একদম সুস্থ মানুষ, এমন না যে অসুস্থ সে মারা যাবে। রিসেন্টলি রাজু আর মা মারা গেছে, এর আগে আমি বুঝতে পারছি যে এ বাঁচবে না, এ মারা যাবে। আর এই কথাটা আমার মনের ভিতরে স্মরণ হওয়ার, কোনো মানুষ 3-4 মাস বেশি বাঁচে না, মানে যাদেরকে আমার ভিতর থেকে মনে হয় যেন আসলে এই লোকটার বাঁচবে না, এই 3 মাসের বেশি আমি এর একটা একজনের বেশি বাঁচতে দেখি।
কিন্তু এই বিষয়গুলো কি শুধু নেগেটিভ বিষয়গুলো আপনার সিগন্যাল আসে নাকি পজিটিভও আসে? অনেক সময় সুসংবাদও আছে।
সুসংবাদ আসে বলতে
সেরকম কিছু মনে পড়ছে না,
সেরকম কিছু আমার
মানে বেশিরভাগই যেটা হয় যে না বোধক জিনিস, ক্ষতিকর
জিনিসগুলো, এই জিনিসগুলোকে আমি বেশি দেখতে পাবো।
ওকে, প্রিয় শ্রোতা, এই যে বিষয়গুলো ফিউচারে ঘটবে সেটা আগে থেকে বুঝতে পারা এবং ওর ছোটবেলা থেকেই যে ট্রেন্ড গুলোর মধ্যে ঘটে যাচ্ছে সেটার উপরে সায়েন্সের একটা ব্যাখ্যা আছে। ওকে, ব্রাদার ভাই কিছু কি এই মুহূর্তে বলবেন নাকি আসলে সময় দেবেন?
কিরে ভাই, আসলে সবাই আসলে ওনারা হয়তো বা এরকম আসার জন্য আসে না যে আমি ঠাস করে কিছু বলে ফেলবো ওনাদের সম্পর্কে, ওনারা সবাই দেখলাম যে ওনারা আছে সমাধানের জন্য, আমি ঠাস করে প্রিভিয়াস ঘটনা বলে ফেলে জন্য তারা আসে না, তো আমি আগে শুনে নেই
পুরো ঘটনা শুনতে যাচ্ছি। ওকে, ডাউটের নতুন যে এরা শুরু হয়েছে সেটাকে আমরা বলছি এক্লিপস, এবং টাওয়ার এক্লিপস এর এই মুহূর্তে যে গেস্ট তার সঙ্গে আমরা পরিচিত হব।
আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ বাইজিদ বোস্তামি।
বাইজিদ বোস্তামি, আপনি এসেছেন কুমিল্লার হোমনা থেকে?
জি, কুমিল্লা হোমনা থেকে।
ওকে, কিভাবে আসলেন?
আপনাকে এসএমএস করে, এসএমএস এ বলছেন যে একটা ভিডিও করে ইমেলে এই ভিডিওটা পাঠান এবং আমি সেভাবেই আপনাকে পাঠিয়েছি এবং আপনি আমাকে এসএমএস এ বলছেন যে আসতে, তো আমি এখানে
এসেছি। কষ্ট করে কুমিল্লা থেকে এসেছেন, আপনার শরীরের অবস্থা ভালো না, তারপর আপনি আমাদের এখানে এসেছেন, ভিডিও আমি দেখেছি। আর প্রিয় শ্রোতা, এটাই আসলে মাধ্যম, যদি কেউ আপনারা আমাদের এখানে এসে আপনার প্যারানর্মাল যে ঘটনাগুলো ঘটে সেগুলো যদি আপনি অন এয়ারে বলতে চান, এবং একই সাথে আমাদের যিনি কাউন্সিলর আছেন, আমাদের যিনি স্পিরিচুয়াল কাউন্সিলর আমি বলবো, হুইচ ইজ ভেরি মিস্টিক পার্সোনালিটি, রেজা ভাইয়ের কাছ থেকে যদি কোনো বিষয় নিয়ে আপনার সলিউশন ঠিক বলবো না, আপনার যদি কোনো কিছু জানার থাকে বিষয়টা কেন হচ্ছে কিভাবে হচ্ছে তার গবেষণালব্ধ জ্ঞান দিয়ে তিনি যদি কিছু বলতে চান সেটা যদি জানতে চান, একটাই মাত্র প্রসেস আছে, আমাদের পেজে গিয়ে আপনি নক করবেন, এছাড়া আপনি আমাদেরকে এসএমএস এর মাধ্যমে আপনার প্রবলেমটা জানাতে পারেন। সেক্ষেত্রে এসএমএস করার নিয়ম হচ্ছে প্রথমে আপনার নামটা লিখবেন, প্লাস হচ্ছে আপনার বয়সটা লিখবেন এবং কি ধরনের প্যারানর্মাল প্রবলেমের মধ্যে আপনি আছেন সেটা 1-2 লাইন বা 3 লাইন এসএমএস যতটুকু ধরে লিখে যে নাম্বারটি আমি পেজে দিয়ে দিয়েছি সেই নাম্বারে পাঠাবেন, নাম্বারটা আমি একটু পরে বলে দিচ্ছি। আর সবাইকে আমি বিশেষভাবে অনুরোধ করব, কেউ এসএমএস এ আমাকে রিকোয়েস্ট করবেন না ভাইয়া ফোন করেন, এটা করেন ওটা করেন, প্যারানর্মাল সিচুয়েশনটা যদি গ্রহণযোগ্য হয় আমরা নিজেরাই আপনাদেরকে এসএমএস এ রিপ্লাই দিয়ে একটা নির্দিষ্ট সময় বলি এখানে আসার জন্য, সেভাবে আপনারা যোগাযোগ করবেন। ফোন নাম্বারটি হচ্ছে 01743075722, আমি আবারও বলছি 01743075722, আমি আবারও রিপিট করছি 01743075722। এই নাম্বারটিতে কোনোভাবেই ফোন করবেন না, কারণ এই নাম্বারটিতে যত ফোন আসে সবকিছু ব্লক করা আছে, শুধু আপনি এসএমএস করতে পারবেন এবং আপনার এসএমএসটি গ্রহণযোগ্য হলে আমরাই আপনাকে রিপ্লাই দেব। অনেক সময় ধৈর্য ধরতে হবে, কারণ এত বেশি এসএমএস এর চাপ থাকে যে আমরা একটা এসএমএস রিপ্লাই দিতে অনেক সময় নিয়ে ফেলি। ওকে, অনেক ধন্যবাদ। আমরা যে কারণে আপনি কষ্ট করে এসছেন সেই গল্পটা আমি একটু আপনাদের শোনাতে চাই আমাদের লিসনারদেরকে। জি বলুন।
জি, আমি গত কয়েক বছর আগে এই কবিরাজটার সাথে পরিচয়।
কিভাবে পরিচয়?
মানে কবিরাজটা আমার এক আত্মীয় থাকে, শুনছি নাকি সে কামরূপ খামাকা ছিল, কামরূপ খামাকা কাজ করছে এবং সেখান থেকে আসছে। তো সেখান থেকে আসার পর মানে আমি মাঝে মাঝে প্রায় ওনার সাথে ঘুরতাম।
ঘুরতেন কেন?
ওনার সাথে আমি ঘুরতাম এই এমনিতেই যে আমার ভালো লাগতো ওনার সাথে ঘুরতে।
আচ্ছা।
কারণ
আমরা আত্মীয় ছিল উনি।
জি জি জি।
ওকে।
তো উনি আমাকে বলতেছে যে তোমার যত তুলার আসে তো তুমি এক কাজ করো, আমার সাথে এসে পড়ো, তাহলে তোমার আমি অনেক কিছু করে দেব, যে তোমার কাছে আমি জিন দিয়ে দিব এবং আমি জিন দিয়ে তোমাকে মানে অনেক কিছু করে দিব। আমি তো খুশি, মানে আমি রাজি হয়ে গেলাম। প্রথম কথা,
পড়াশোনা করতেন আপনি ওই সময়? জি জি। কিসে পড়তেন?
আমি তখন সিক্সে পড়তাম। আমরা চার ভাই এক বোন, আমার বড় ভাই লেখাপড়া করছে এবং আমার মাচার ভাই বাইরে থাকছে। এবং
আপনি যে কথা টেনে টেনে বলেন, এটা কি ছোটবেলা থেকে ছিল নাকি?
আমার এই প্রবলেমটা তো।
আপনারা প্রিয় শ্রোতা, আমি সবাইকে অনুরোধ করবো ডর ইক্লিপস ডর ট্যারট কার্ড এবং শুধু ডর চলেছে 120 পর্ব পর্যন্ত, 120 থেকে 150 বা তারও কিছুটা বেশি, প্রায় 35 থেকে 36টা পর্ব আমরা ডরের স্পেশাল সেগমেন্ট নিয়েছিলাম আপনাদের সঙ্গে, ডরের ট্যারট কার্ড রাউন্ড, যেটার বেসিক্যালি মেন্টর ছিলেন রেজা ভাই। এবং 150তম পর্ব থেকে আমরা একটা নতুন জার্নি শুরু করেছি ডর এক্লিপস। এই অনুষ্ঠানটি ডরেরই অনুষ্ঠান এবং এটা আগের দুটো অনুষ্ঠানের চেয়ে একটু আলাদা। এখানে আপনারা যদি রেগুলার আমাদের 5-6টি অনুষ্ঠান শোনেন তাহলে বুঝতে পারবেন কন্টেন্টের দিক থেকে, উপস্থাপনের দিক থেকে এবং স্টাইলের দিক থেকে অনুষ্ঠানটি অন্য আগের ডরগুলোর চেয়ে একটু আলাদা। আমাদের যে পেজের যে ফিডব্যাক, সেই ফিডব্যাক পাওয়ার পরই মূলত আমরা আমাদের অনুষ্ঠানটিকে একটি ঢেলে সাজানোর পরিকল্পনা করেছি। তো আজকে যে ছেলেটি আমার এখানে এসছে তার সম্পর্কে আমি মোটামুটি স্টাডি করেছি, লাইক ও কোথা থেকে এসছে, কি অবস্থা, এই যে সুপার ন্যাচারাল বিলিফগুলো সেটা ওর ব্যক্তি জীবনটাকে কতটা ক্ষতিগ্রস্ত করেছে, বা আমরা যদি নেগেটিভলি কোনো কিছু এক্সারসাইজ করি সেটার রেজাল্ট কী দাঁড়ায়, সেটার একটা চাক্ষুষ প্রমাণ হচ্ছে আমাদের আজকের এই ছেলেটা। ওর নাম হচ্ছে বায়েজিদ। ওর একটা ছোট্ট ভিডিও ক্লিপ আমি ওর পেজে দিব অনুষ্ঠান চলাকালীন সময়। সো পেজে কানেক্টেড থাকেন। পেজের ঠিকানা হচ্ছে www.facebook.com/dorteam। আমি আবারও বলছি www.facebook.com/dorteam, that is Dor Team. এবং এই Dor Team এর পেজটিতে আপনারা প্রতি শুক্রবার রাত 11:50 বাংলাদেশের বিভিন্ন হন্টেড প্লেস থেকে আমরা যে ফেসবুক লাইভ করি ওটা দেখতে পাবেন। গত সপ্তাহে আমরা লাইভ করেছিলাম বগুড়ার শেরপুরের একটি শ্মশান থেকে, যেটার বয়স 600 বছরের বেশি। আমরা এই সপ্তাহে লাইভ করব। আমাদের লিসনাররা মাঝে মাঝে আমাদের কাছে বিভিন্ন হন্টেড প্লেসের ভিডিও নিয়ে আসেন। সাভার থেকে এক লিসনার অনেকদিন আগে আমাদেরকে একটা ছবি এবং ভিডিও নিয়ে এসেছিলেন। আমরা সেই জায়গাটিতে যাচ্ছি আগামীকাল এবং আমরা শুনেছি যে ওখানে নাকি রথের মেলাও হচ্ছে। পুরো দিনই মোটামুটি বলা যেতে পারে যে পেজে অ্যাক্টিভ থাকবো। রাত 11:50 সেই বিশেষ হন্টেড বাড়ি যেখানে 25 বছর যাবৎ কেউ থাকে না এবং বাড়িওয়ালাও নিখোঁজ, সেই বাড়ি থেকে আপনাদের জন্য আমরা লাইভে আসবো। সো পেজটির ঠিকানা আমি আবারও বলছি www.facebook.com/dorteam. ওকে বায়েজিদ, শুনি আমি পুরো গল্পটাই শুনতে চাই। আপনাকে বললো যে আপনি তুলার আসি এবং আপনাকে জিম দিয়ে দেবে, রাইট? ওকে,
তারপর আমি কি করলাম, ওনার কথায় রাজি হয়ে গেলাম। তো আমার বাবা মা শুনে আমাকে বকা দিচ্ছে যে এটাও বলতেছে যে দেখ এগুলো ভালো না। বাবা মার অমান্য করে, কথা অমান্য করে আমি ওনার সাথে গেলাম। উনি আমাকে দিয়ে কাজ করাতো, যেমন প্রথম দিন আমাকে নিয়ে এসেরা মানে উনি একটা দোকানে গেল, দোকান থেকে এই লোবান কিনছে, কস্তুরি কিনছে এবং হরিণের চামড়া কিনছে, একটা তাবিজ করছে, একটা দিচ্ছে আমার হাতও, মানে দিয়ে বলছে যে এই জিনিসটা তুমি কবরস্থানে গাড়ি দিয়ে আসো। তখন তো আমি প্রথম প্রথম একটু ভয় পাইতাম, তো তারপর আমি না করছি ভাই, দেখেন এটা আমি পারবো না, কারণ আমি এটা ভয় পাইতেছি। প্রথম যাই হোক, উনি গেছে, উনি যাবার পর আমাকে সাথে নিয়ে গেছেন, নিয়ে দেখলাম যে এত পুরনো কবর, কবরস্থানের ভিতরে এই তাবিজটা রেখে দিছে। কবরটার ভিতর এটা বেশটা গেড়ে দিছে। আয়সা বলছে, আয়সা মানে আরেকটা তাবিজ দিছে উনার হাত, এই যে তাবিজটা কাজটা করে গেছে। দ্বিতীয় কাজ হলো, মানে
আপনি যখন এই কাজটা করলেন তাকে জিজ্ঞেস করলেন না যেটা করলে কি হবে?
উনি বলছে যে এটা একটা মেয়ের, এই জিনিসটা করলে নাকি মেয়েটা পাগল হয়ে যাবে,
মেয়েটাকে উনি পাগল করতে চাচ্ছে।
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার সামনে সব কথা বলতো না।
প্রিয় শ্রোতা, এই পর্যায়ে আমরা 4 মিনিটের বিরতি নিচ্ছি।
ডর মানে ভয়, হাউন্টেড বাই
নন মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি।
কাঁচা খেয়ে ফেলার ভয়াবহ স্বাদ নিয়ে প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি এখন ডরের সাথে। এখন থেকে ডরের মুহূর্তগুলো আরো বেশি কাঁচা এবং টাটকা করতে সাথে রাখো প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি, কারণ ডর মানে ভয় আর ক্যান্ডি মানে প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি।
ABC রেডিও 89.2 FM ডর।
আরো একবার স্বাগত, আপনারা শুনছেন ডর এক্লিপস উইথ মি আরজে কিবরিয়া, এবং আমাদের সাথে রয়েছেন রেজা ভাই। আমরা ব্ল্যাক ম্যাজিক নিয়ে ভয়াবহতম একটি ঘটনার মধ্যে আছি, আমরা কথা না বাড়িয়ে সেই ছেলেটির কাছে আবারও ফিরছি। তো আপনি এটা প্রথম দিন করলেন, তারপর
কয়েকদিন পর আমাকে মানে আমাদের দুজনকে নেওয়ার জন্য শরীরপুর থেকে লোক আসছে। শরীরপুর আমরা গেলাম দুজনেই, তো দুজনে যাবার একটা বাড়ি বন করছে। তো আমি 4টা বোতল নিয়ে মানে সীসা নিয়ে, এই সীসার ভিতর তাবিজ গেড়ে এবং জাফরান কালি নিয়ে এগুলো দিস আমার কাছে। তো আমি ওর পুরো বাড়িটা বন করে দিলাম, মানে বলছে আমাকে এই এই আমলটা পরবা, আর গনে বাড়ির তার কোনো 4টা তাবিজ গেড়ে দিবে। তো তারপরে আমি এটা করে দিলাম। তো সেদিন রাতে আমাকে নিয়ে কবরস্থানে গেছে, এই শরীরপুরই কবরস্থানে আমাকে পাঠাইছে। রাত তখন 11টা বাজে, তখন ভয় পেতেছি যে এক হলো শিয়ালের ভয়, আবার আরেক হলো যে একটা কবরস্থানে রাত আমি একা, রাতে একা আমি কিভাবে যাব। তো ওনারা দূরে দাঁড়িয়ে ছিল, কবরস্থানে ভিতরে ঢুকে নাই। তো তারপর আমি বুকে সাহস নিয়ে ঢুকলাম। তো ঢুকার পর আমি সেখানে
ঢুকার পরে কি হবে এটা আমি আমাদের লিসেনারদেরকে বলবো, তার আগে আমি আপনাকে বলি একটু আগে আমি একটু পজ রেখেছিলাম এখানে, লাইনে একটু ছোট্ট পজ দিয়েছিলাম কয়েক সেকেন্ডের জন্য। এটা আমি রেডিওতে বলতে চাইনি, প্রশ্নটা করতে চাইনি, কারণ অন্যরকম একটা বিলিভ জন্মাক আপনাকে নিয়ে, সেটা আমি চাই না। আপনাকে একটা প্রশ্ন করেছিলাম, সেই প্রশ্নটা একটু বলবেন আমার লিসনারদেরকে, কি প্রশ্ন?
মানে আপনি আমাকে প্রশ্ন করেছিলেন যে আমি চোখ চোখে কিছুটা করতে পারি কিনা।
এই প্রশ্নটা আমি ওকে খুব আজকুবি ভাবেই করে ফেলেছি। বিষয়টা হচ্ছে এরকম যে আমি এটা একটা ফার্স্ট এক্সপিরিয়েন্স আমার হলো, ওর দিকে আমি তাকিয়ে থাকতে পারছি না। আমার দুটো চোখ, চোখের পাতা অদ্ভুত ভাবে ভারী হয়ে আসতেছে, এবং মানে প্রথমে আমার কাছে মনে হচ্ছিল আমি কি রাত্রেবেলা ঠিক মতো ঘুমোইনি কালকে রাতে, আজকে আমি সারাদিন কি খুব হার্ড ওয়ার্ক করেছি যে কারণে আমার হঠাৎ করে এরকম হচ্ছে। অদ্ভুত বিষয় হচ্ছে যে ওর কাছ থেকে যখন চোখটা সরিয়ে নিচ্ছি তখন আমার খুব নর্মাল লাগছে, কিন্তু ওর দিকে তাকালেই আমার দু চোখের পাতা ভারী হয়ে যাচ্ছে। এটা আমি আপনাদেরকে একটু শেয়ার করলাম, ওর একটা ভিডিও আমি দিব ফেসবুকে, আপনারা দেখলে বুঝবেন কেন আমি কথাগুলো বলছি। জি, তারপর কি হলো, আপনি কবরস্থানে ঢুকলেন?
হ্যাঁ, কবরস্থানে ঢুকলাম, দুইটা কবরের মাঝখান দিয়ে আমি যাইতেছি। তো হঠাৎ করে আমি ডান পাটা সামনে রাখলাম, দেখি একটা কালো বিড়াল কোথা থেকে জানি আসলো, আইসা মানে আমার পায়ের মেঝে পড়লো। তো তাবিজটা করার পর আমি সেখান থেকে মানে খুব ভয়ে ভয়ে মানে চোখ দিয়ে আমার যেমন জল এসে পড়ছে, আমি চোখে কান্না করতেছি, আমি ওদের কাছে আইসে পড়ছি। তো আসার পরে ওনারা বলছে যে তুমি ঠিক মতন এটা করতে পারছো কিনা। তো আমি ওনাকে বললাম হ্যাঁ অবশ্যই আমি এটা ঠিক মতন করতে পারছি।
কবর দেখিয়ে দিত যে এই কবরে এখানে করতে হবে, এই কবরটা দিয়ে করতে হবে, এরকম কবর দেখিয়ে দিত?
জি।
আচ্ছা,
সেখান থেকে এই কবির রাস্তা মানে প্রায় 50,000 টাকা আমার হাতে, এক টাকাও উনি দেনি। যাই হোক, আমরা সেখান থেকে অনেক ঘুরলাম, তারপর আমরা সেখান থেকে আসলাম।
আপনি এরকম কতদিন যাবত সঙ্গে থেকেছেন?
এবং আমাকে দিয়ে মানে কাক আছে না, কাক ধরে কাকের ঠোঁটটা কেটে এই ঠোঁটটা দিত, কাজ করতো, তারপর খরগোশ, খরগোশ মেরে খরগোশের দাঁত গুলো এগুলো নিত, তারপর বলি গে যে মুরগি মুরগি জবাই দিত, এই মুরগিটা আমি করি নাই উনি করছে।
জবাই কিভাবে দিত?
মুরগিটা প্রথম কিন্তু এক কালার, যেমন কালো একদমে, যত বলে এত কিন্তু হতো, জানি না এটা কিভাবে জবাই করলো, এটা বিসমিল্লাহ কিছু বলছে না, মানে এটা ধারে ইয়ে করে এটা রক্তটা রেখে দিল, একটা সিসার মধ্যে রক্তটা রেখে, মানে এই রক্তটা দিয়ে একটা তাবিজ লেখলো, তারপরে আমাকে দিয়ে মানে ইয়াতে পাঠাইলো শ্মশানে। আমাকে বলে দিচ্ছে যে হিন্দু গো মাটির পাতিল আনবা, এবং আমাকে এটাও বলছে যে তোমাকে এই মাটির পাতিলাটা আনার পথে তোমাকে অনেক ঢাকতেও পারে অন্য কেউ, কিন্তু তুমি পিসের দিক তাকাবে না এবং কেউ সাথে কথা বলবে না, তুমি ডাইরেক্ট এই পাতিলাটা নিয়ে চলে আসবা। আসার পথে সত্য কথা বলতে কি ভাই, আমার কাছে মনে হচ্ছে যে কেউ আমাকে ঢাকতেছে, পিছে আসতেছে, যেমন আমার সামনে ছায়া পড়তেছে। তারপরও আমি আনলাম আইনা একটা সাদা কাপড় দিয়ে পাতিলাটা ডেকে দিলাম, ওনাকে দিলাম। ওনাকে দেওয়ার পর অনেকদিন এই পাতিলাটা ওনার বাসায় রাখলো, রাখার পরে মানে এই পাতিলাটায় নাকি ওনাকে ডাকতো আর আমাকে ডাকতো যে আমাকে কেন এখানে আনছিস, আমি যেখানে আছি সেখানেই আমাকে দিয়ে। তারপর এটা কি করলো, এই কুবরাসটা নাকি ফেলে দিল, তাই রাতে ঘুমায় থাকলে এই পাতিলাটা ডাকতো। আমার জীবনটা শেষ করে দিছে।
কি হলো, কেন বলছেন এই কথাটা?
আমি এই কুবরাজটার সাথে থেকে মানে 2014 ডিসেম্বর আমি বাজার থেকে আসতেছি, আসার পথে এই কুবরাজটার সাথে আমার দেখা। আমাকে বলছে যে চলো তোমাদের বাসায় যাবো, তো আসার পথে আমার এক বড় ভাইয়া দেখছে যে আমরা দুজন আসতেছি, তো তখন আকাশে খুব বৃষ্টি, বৃষ্টি বলতে এত বেশি বৃষ্টিও পড়ছে না, খালি শুধু বাস পড়তেছে। এক সময় যে আমি বলতেছি ভাইয়া চলেন সড়ক যাবো, তো উনি বলতেছে না চকে দিয়ে যাবো, আসো তাড়াতাড়ি হইব। পরচা আমি চকে দিয়ে গেলাম, অর্ধেক চকের মেয়েদের দিয়ে যাবার পর আমাকে সেখানে মানে কয়েকটা ছেলে নিয়ে মারলো, তো আমি দেখলাম যে আমাকে মারতেছে এবং চোখের মধ্যে বৃষ্টির সময় কেউ ছিল না।
মারলো কেন?
মারলো কেন যে জানি না এটা কি কারণে মারলো, যে আমাকে সর্বপ্রথম আমি যাইতেছি রাস্তা দিয়ে, আমাকে তিনটা ছেলে বলল যে এই ওকে ধর, তো তারপর আমি ভয় পাই নাই কারণ আমার সাথে কুবরাজ আছে এবং তিনি আমার পরিচিত, আমাকে তো কিছু করলাম উনি ধরবই। তো পরবর্তীতে আমি ওনার সাথে সাহস রেখে যাইতেছি, তো এক পর্যায়ে আইসা একজন আমার কালারে ধরে আমাকে একটা খাদা দিল, কুবরাজটা আমাকে ধরছে না, তো তখন আমি আমাকে আরেকটা লাঠি দিয়ে ফেলে দিছে। তখন আমি বললাম যে ভাইয়া আমাকে ধরেন না, আমি তো ব্যথা পাচ্ছি,
মাথা ব্যথা করছে
হালকা। তো তারপরে আমাকে না ধরে উল্টো বলতেছে যে একটু তাড়াতাড়ি কর, মানুষ শেষ করবে। সেখান থেকে আমি সেন্স হারা ফেলি, তো তারপর থেকে আমি 24 দিন কোনো সেন্স ছিল না আমার। বাংলাদেশের সবচেয়ে বড় বড় ডাক্তার দেখাইছে, কিন্তু কিনু ডাক্তারে আমার রোগ কি এটা ধরতে পারতেছে না।
ওই কবিরাজি মূলত এই কাজটি করেছে?
হ্যাঁ, মানে
কবিরাজি তো সব কথা আপনি শুনতেন, তাহলে আপনাকে কেন এটা করতে?
মানে জানি না এটা আমি কে করছে, যে আমি বলতেছি যে কবিরাজ করে, কিন্তু আমি যখন সুস্থ হয়ে আসলাম 3 মাস পর আমার যখন জবান ফিরে, তখন আমি বলতেছি যে আমাকে এই কবিরাজ মারছে, তো কবিরাজকে জিজ্ঞাসা করা হয়েছে, কবিরাজ বলে না কখনোই না আমি করি নাই। তো ওনার কবিরাজের আম্মু বলতেছে যে তোমার কথাটা আমি মানি এবং আমি আমার ছেলের কথাটাও মানি, কারণ আমার ছেলের সাথে জিন থাকে, আমার ছেলে হয়তো আমার ছেলের জিনেরা হয়তো তোমাকে এটা করতে পারে। আমি অসুস্থ যে আমি আজও মানে এখনো আমি হাঁটতে পারতেছি না এবং আমি প্রতিদিন রাত্রে প্রায় আমি আমার রুমের ভিতর ছায়া দেখি।
আপনার শরীরে কিছু ডিসঅর্ডার দেখা দিয়েছে, সেগুলো কি কি?
ডান পাটা একদম অবশ হয়ে গেছে, আস্তে আস্তে ভালো হয়ে এখন আমি অনেকটাই সুস্থ, কিন্তু আমি একটা সুস্থ মানুষের মতন হাঁটতে পারতেছি না।
সেটা আমি বুঝতে পারছি। আপনার কোথায় কোথায় প্রবলেম হচ্ছে আমাকে দেখাবেন?
আমার ডান হাতে,
ডান একটু দেখি, সোজা করতে পারেন না?
না
একটু দেখান, আমার হাতে সবসময় এরকম থাকে না, আমি প্রিয় শ্রোতা ছোট্ট একটা ভিডিও ক্লিপস আমি আমার ফেসবুকে দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে ওকে দেখো। এই হাতে সমস্যা হয়েছে, আর কোথায় সমস্যা? ডানাটা আপনি আপনার বাম হাতে ধরে থাকতে হয়,
মানে আপনি শক্ত পান না,
শক্তি পান না? আচ্ছা, আর কোথায় প্রবলেম হচ্ছে? একটু দাঁড়াবেন, দাঁড়া একটু দেখা হবে কি অবস্থা। আপনি সুস্থ হওয়ার পরে কি কবিরাজের সঙ্গে আবার মিশলেন?
আমি কবিরাজের সাথে কোথাও যাইনি, কিন্তু আমি এই কবিরাজটা আমাকে দেখে আমি প্রায় আমি 3-2 বছর আমি কবিরাজটার সাথে কথা বলি না। সবার আগে বলে দিই আমার আব্বু একটা হাফেজ। আমার আব্বু এটা বলতো যে দেখ, হয় যদি তোকে ইম করে থাকে ওর বিচার আল্লাহ করবে, আল্লাহ সব দেখে।
আপনার কান দুটো কি আগে থেকে এরকম নাকি একটু অসুস্থ হওয়ার পর থেকে?
অসুস্থ হওয়ার পর আমি তো এখন মানে ঠিক মতন কথা বলতে পারতেছি না, এবং আমার এক সাইড এই ডান সাইডটা মানে একটু প্রবলেম আছে, বাম সাইডে নাই, কিন্তু আমি এই ডান কান
ডান কানটা শুনেন। হ্যাঁ, না কানের বিষয়টা হচ্ছে কান দেখতেই একটু অন্যরকম, মানে বড় বড় হয়ে যাচ্ছে, অদ্ভুত রকমের হয়ে যাচ্ছে।
আপনারা সবাই কখনো কিনু কবিরাজের সাথে থাকেন না? কারণ আপনারা যদি থাকেন, হ্যাঁ থাকেন ইসলামের ইয়াতে, কিনু কাউকে কিনু ব্ল্যাক মেজিক করবেন না, কাউর কিনু ক্ষতি করবেন না, তাহলে আপনাদের আমার মতন পরিস্থিতি হইতে পারে। আল্লাহ কিভাবে প্রতিশোধ নেয় এটা বলা যায় না। এখন আমি আমার দু চোখের পানি ফেলানো ছাড়া আর কিছু করার
নেই। লেখাপড়া বন্ধ হয়ে গেছে?
জি, আমার লেখাপড়া বন্ধ। আমি যদি এখন রাস্তার মধ্যে বের হই, কারণ আমি সুস্থভাবে হাঁটতে পারতেছি না, আমাকে একটা আমার বন্ধু বান্ধব আমাকে ঘুরতে নিয়ে যাচ্ছে না কোথাও, আমার বন্ধু বান্ধবই আমাকে নিয়ে মানে আতুরা লুলা এসব বলে মানে আমাকে কষ্ট দিচ্ছে, মানে আমার ফ্যামিলিটাই চেঞ্জ হয়ে গেল। যেমন আমার আব্বু আগে কাজ করতো সৌদি আরবে, সেখানে প্রতি মাসে 1,00,000 টাকা ইনকাম করতো, কিন্তু এখন যা টাকা ইনকাম করে সব টাকা অন্যজনে নিয়ে যায়, কারণ 15-20 লাখ টাকার মতন ঋণ হয়ে গেছে। তারপর এই যা লাভ করে এগুলো দিয়ে মানে লাভ দিয়ে আর কিছু থাকতে পারে।
আমরা এরকম শুনেছি যে ব্ল্যাক ম্যাজিক তিনি করেন, তার ইফেক্টটা শুধুমাত্র তার উপরে পড়ে না, তার চারপাশে যারা থাকেন তাদের উপরেও পড়ে। যদি আপনি স্পিরিচুয়াল এই বিষয়গুলো বিলিভ করেন, তাহলে ওর ক্ষেত্রে যেটা হয়েছে সেটা ব্ল্যাক ম্যাজিক ইফেক্ট আপনি বলতে পারেন। আপনাকে অনেক ধন্যবাদ জানাবো, আপনি কুমিল্লা থেকে কষ্ট করে এই বানিয়ে আপনি যেভাবেই হোক ম্যানেজ করে আমাদের এখানে এসেছেন, সেজন্য আপনার প্রতি আমাদের আন্তরিক কৃতজ্ঞতা। যদি রেজা ভাইয়ের কিছু বলার থাকে আপনার পার্টিকুলার বিষয়টা নিয়ে, নিশ্চয়ই সেটা বলবেন। আমি ঠিক জানি না আপনার কাছে কতটা নর্মাল মনে হচ্ছে।
এই ব্যাপারটা আসলে মারাত্মক ভয়ঙ্কর, মানে আমার লাইফে মানে ঘটে যা মানে দেখা ঘটনার মধ্যে ওয়ান অফ দা মোস্ট মানে হরিফাইক ঘটনা। পরে
ডর ইক্লিপস শুনছেন আপনারা প্রিয় শ্রোতা, এবং আমার সঙ্গে রয়েছেন আরো একজন গেস্ট, আমরা তার সঙ্গে কথা বলবো। আর এই ফলে আপনাদেরকে জানিয়ে নিই, যারা আমাদের রেডিওতে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চান তাদের জীবনের প্যারানর্মাল বিভিন্ন ঘটনা এবং সেগুলোর মিস্ট্রি জানার জন্য, এবং একই সাথে রেজা ভাইয়ের সঙ্গে যারা কানেক্ট হতে চান, দ্য মিস্ট্রিক পার্সন এভার বলবো আমি তাকে, সো তারা আমাদেরকে ফোন করবেন। আমাদের ফোন নম্বরটি হচ্ছে 0961389282। আমি আবারও বলছি 0961389282। চলুন আমার সঙ্গে যিনি রয়েছে ওনার সঙ্গে একটু পরিচিত হই। আপনার নামটা একটু বলেন।
বরিশালে থাকতাম, তো আমি রাত্রে দেখা যেত যে 1টা 12টা 1টা পর্যন্ত ছাদে বসে থাকতাম।
কেন বসে থাকতেন?
এমনিতেই বসে থাকতাম, মানে বাসায় তেমন লোকজন ছিল না, একটু বোরিং লাগতো, তো দেখা যেত ছাদে বসে বসে কিছুক্ষণ গান শুনতাম বা টাইমটা পাস করতাম। তো এরকম একদিন হয় যে আমি হঠাৎ করে ভয় লাগতেছিল ছাদে বসে, তো আমি তখন নেমে আসি। তো ওই দিন রাতে আমি একটা স্বপ্ন দেখি যে আমি যেখানে বসা ছিলাম ওখানেই বসে আছি, হঠাৎ করে পাশ থেকে একটা কালো জন্তু মতো, চোখ দুটো বেশ বড় আর দাঁতগুলো ছিল বড় বড়, আমার গায়ের উপরে ঝাঁপিয়ে পড়লো।
ওকে, এটা আপনি স্বপ্ন দেখেন?
হ্যাঁ, এটা আমি স্বপ্নে।
তার আগে আমার দুটো জিনিস আপনাকে জানার আছে। আপনি রেগুলার ওখানে বসতেন? আশেপাশে কোনো গাছ টাছ বড় কোনো গাছ টাছ কিছু?
আমাদের বাসাটা ছিল একটা বড় বাগান বাড়ি, আশেপাশে কোনো ঘর ছিল না, টোটালি একটা বড় বাগান ছিল, সব বড় বড় গাছে ভর্তি এরকম।
ওকে, একা একাই থাকতেন ওখানে?
একা বলতে ফ্যামিলি সহ থাকতাম, কিন্তু ফ্যামিলি আমার ছোট ভাই আর আমার আব্বু।
না, ছাদে কি একাই থাকতেন?
ছাদে একাই থাকতেন।
আপনার আমরা সাধারণ মানুষ যারা, তাও তো মানে ওই সময়টাতে সাথে থাকা আমাদের জন্য কিছুটা হলো ভয়ঙ্কর। তো আপনার
তখন খুব একটা ভয় পেতাম না, মানে
ভালো লাগতো,
ভালো লাগতো আমার স্বপ্ন। আমি সাধারণত যে স্বপ্নগুলো দেখি খুব একটা স্পষ্ট থাকে না, কিন্তু এই স্বপ্নটা আমার মানে একদম মনের মধ্যে গেঁথে গেল এমন অবস্থা।
এটা কি এরকম যে খুব ভয়ঙ্কর টাইপের একটা জন্তু বা এরকম
ভয়ঙ্কর ছিল, কুকুরের মতো ছিল, কিন্তু সাইজটা অনেক বড়
বড় ছিল। আমি এখানে একটু বলে রাখি প্রিয় শ্রোতা, এটা বিষয়টা যেরকম যে আমি খুব বেশি জানি তা না, বাট এটা আপনি নিজেও জানতে পারেন, আমি একটু রিসার্চ করেই বলি আপনাদেরকে বলছি। সেটা হচ্ছে কাউকে যদি জিন পজেস্ট করে তাহলে সেটার তিনটা প্রসেস আছে, তার মধ্যে একটা প্রসেস হচ্ছে যেটা উনি আপনাকে একটু আগে বললেন, নিয়মিত আপনি দেখবেন যে ঘুমের মধ্যে কোনো বড় ধরনের জন্তু, সেটা দেখতে সিংহের মতো ভয়ঙ্কর, সেটা আপনাদেরকে পেরে আসছে, আপনাদের আপনার উপর ঝাঁপিয়ে পড়তে চাচ্ছে, কিন্তু সেটা নিয়মিত হতে হবে, রেগুলার হতে হবে। এবং আরেকটা সিমটম যেটা বলা হয় যে আপনার খুব অল্প সময়ের জন্য রাতের বেলা ঘুম হবে, এবং যতটুকু সময় আপনি ঘুমাবেন তারপরে যখন ঘুমটা ভাঙবে ওই সময়টাতে আপনার প্রচুর মাথা ব্যথা হবে, এবং ওই মাথা ব্যথাটা সারানোর জন্য আপনি ডাক্তারের কাছে যাবেন, কিন্তু ডাক্তার কোনো সেটার কোনো মানে কারণ কি সেটা খুঁজে পাবে না। এরকম দু তিনটা কারণের কথা আমি জানি, যেটা আসলে আমার কথা না, সেটা আসলে ইসলামিক রিসার্চার যারা আছেন গবেষণা করে যারা পেয়েছেন, ইভেন আপনি নিজেও যদি ইউটিউবে খোঁজ করেন বা সার্চ করেন আমার এই কথাগুলোর সাথে আপনি মিল পাবেন। ঠিক আছে, তো
আমি প্রায় অনেকদিন দেখছি, মেবি দুই সপ্তাহের মতো আমি এটা দেখেছি। তো এরপরে আমি অন্য আর একটা স্বপ্ন দেখলাম, যেটা হলো যে আমি শুয়েছিলাম, তো আমার বাসায় ছাদে ওঠার যে সিঁড়িটা ওটা ছিল আমার মানে আমার রুমের একদম পাশে। ওই দিন আমি যে স্বপ্নটা দেখলাম যে একটা কালো একটা লোক, বেশ লম্বা, চুলগুলো কোঁকড়ানো এবং বড় বড়, আর চোখ দুটো অনেক বড় সামনের দিকে বের করা, আমি দেখছি যে সে আমার বাঁ পাটা টেনে ওই ছাদের দিকে নিয়ে যাচ্ছে, খুব গর্জন করতেছে আর ছাদের দিকে নিয়ে যাচ্ছে, কিন্তু ছাদের মানে ওঠার যে দরজাটা ওই দরজা পর্যন্ত নিয়ে সে আর নিতে পারতেছে না আমার, তো ওখানেই রেখে দিল। তো সাথে সাথে আমার ঘুম ভেঙে গেল। তো আমি তখন দেখলাম যে আমার রুম থেকে বের হতে হলে মানে খাটে আমি যে ডিরেকশনে ঘুমাই, তো ওই পায়ের দিকে একদম সোজাই মানে দরজাটা, আমি দেখলাম যে আমি খাট থেকে অলমোস্ট মানে আমার যে বাঁ পাটা ধরা দেখছি, তো ওই বাঁ পাটাই আমার খাট থেকে নিচে নামানো, একদম নিচের দিকে টানা, মানে সচরাচর তো মানুষ সোজা তো আর ঘুমানোর মধ্যে মনে হয় না যে সোজা নিচের দিকে যেতে পারে, পাশাপাশি করে, কিন্তু আমি একদম সোজা নিচের দিকে,
মানে কেউ আপনাকে টান দিয়ে ঘুমাবে
এরকম মনে হচ্ছে যে আমাকে টান দিয়ে নিছে, বাঁ পাটাই টান দেওয়া হয়েছে এরকম কিছু একটা। তো এই স্বপ্নটা দেখলাম, তো আমি বাসায় বললাম ব্যাপারটা, তো খুব একটা বিশ্বাস করেনি, বললো যে তুমি নামাজ পড়ো আর রেগুলার একটু ধার্মিক হও, দেখো হয়তো ঠিক হয়ে যাবে। এরপরে শুরু হলো আরেকটা ঘটনা, যে আমি যখনই ঘুমাতে যাই চোখটা বুঝি হালকা ঘুম আসবে, তখন আমি টের পাচ্ছি কেউ আমাকে ডাক দিচ্ছে, এটা হচ্ছে পরিচিত ভয়েস, দেখা যাচ্ছে কখনো আমার বাবার ভয়েস পাচ্ছি, হয়তো বাড়ির আশেপাশে কেন এলাকার মধ্যেই নাই যে এত রাতে সে এসে আমাকে ডাক দিবে এমনটা হওয়ার কোনো প্রশ্নই আসে না। আর যখন বাবার ভয়েস বা বাসার কারো ভয়েস পাই, উঠে দেখি সবাই ঘুমাচ্ছে, আর এত রাতে এভাবে তো আর কেউ মানে ফাইজলামিও করবে না। তো দেখা যাচ্ছে এই জিনিসটা আমার প্রতিনিয়ত হচ্ছে, পরিচিত একজন হুজুর ছিল, আমি তার কাছে গেলাম যে ব্যাপারটা কি, হাত দেখলো আরো কি কি করলো যেন, তো তারপরে বললো যে তোমার উপরে একটা খারাপ আত্মার নজর আছে, যেটা হয়তো তোমার বাসার আশেপাশে থেকেই তোমার উপরে নজর করছে।
উনি কি আপনার স্টোরিটা শুনে নিয়েছিল আগে থেকে নাকি না দেখিয়ে বলে দিল?
স্টোরি কিছুটা শুনেছিল, পুরোপুরি শুনে
পুরোপুরি শুনে নি। ওকে,
এরপরে সে বললো যে তোমার একটা আত্মার নজর আছে, তো এখানে তোমার সে ক্ষতি করবে কিভাবে, তোমাকে এরকম ভয় তো দেখাবেই, কিন্তু সাথে হবে কি তোমার আত্মীয় স্বজন বা পরিচিত যারা কাছের মানুষ আছে তাদের আস্তে আস্তে তোমার থেকে দূরে সরিয়ে দিবে, যে দেখা যাবে যে তোমাকে এভাবে করে সুইসাইড করার একটা ইয়াতে নিয়ে যাবে।
ওকে,
তো দেখা যাচ্ছে আমার লাইফে সেরকমই হচ্ছিল, আমার পরিবারে যারা ছিল মা বাবা বা ভাই বোনেরা ছিল, কেউ আমাকে মানে সহ্য করতে পারতেছে না, মানে হঠাৎ করে এরকম শুরু হচ্ছে যে কেউ আমাকে সহ্য করতে পারতেছে না,
আমি মানে কোনো কারণ খুঁজে পাচ্ছি না,
কোনো কারণ খুঁজে পাচ্ছি না, আমি ভালো কাজ করতেছি খারাপ কাজ করতেছি, মানে ভালো কাজ বা কিছু না করলেও আমার কথা শুনতে হচ্ছে, এমন হয় যে আমি বাসায় বসে আছি, তো সারাদিন কেন বাসায় বসে আছো, আবার আমি একটু বাইরে ঘুরতে যাচ্ছি, তখন বলে যে সারাদিন বাইরে ঘুরতেছো বাসার দিকে কোনো খেয়াল নেই, মানে আমি যেটাই করতেছি তাতেই আমার কথা শুনতে হচ্ছে। তো দেখা যাচ্ছে যে মা বাবার কাছ থেকে এরকম কথা শুনলে একটু মেন্টালি তো খারাপ লাগে আমার, তো এরকম হচ্ছে। এবার ফ্রেন্ডদের সাথে তাদের সাথেও আমার কোনো কারণ ছাড়াই দেখা যাচ্ছে যে একটু ঝামেলা হচ্ছে বা তাদের সাথে ফ্রেন্ডশিপ থাকছে না, তো উনি এরকম কথা বলে দিয়েছিল আগেই যে তোমার ফ্যামিলিতে এরকম সমস্যা হবে, আর হবে যে তোমার বাবা অনেক বিজনেসে লস করবে, বাবা বড় ধরনের বিজনেস একটা লস খেল, মা বাবার বকা শোনা,
মানে আপনার প্রেজেন্ট সিচুয়েশন হচ্ছে এটা। তো আপনি এখন কোন প্যারানর্মাল বিষয় কি দেখেন আপনার স্বপ্নে বা অন্য কোন বিষয়গুলো
এখন হচ্ছে
রিসেন্টলি কি
দেখেছেন? রিসেন্টলি হলো যে আমি ঈদে ঢাকা যখন আসছি, ঈদের আগে তো তখন ঢাকা আসছি পরে ওই সমস্যাগুলো আমার হতো না, কিন্তু ঢাকা আসার আগে পর্যন্ত হতো। এরপরে দেখা গেল আমি ঈদে বাড়িতে গেলাম, তো বাড়িতে যাওয়ার সাথে সাথে আমার আবার ওই সমস্যাটা শুরু হলো যে আমি ঘুমাতে যাচ্ছি আমার এরকম ডাকতেছে। আর এক্স্যাক্টলি আমার যে রুম, আমার ওই রুমে বসেই হচ্ছে, আমি অন্য রুমে গিয়ে ঘুমাচ্ছি তখন আমার কিছু হচ্ছে না। রাত্রে তখন প্রায় একটা বাজে, তো আমার একটা ফোন কল আসছে, তো রুমমেট আছে, এর জন্য প্রবলেম হয়, আমি গেটের সামনে গিয়ে কথা বললাম। তো কথা বলে দুই মিনিট আমি দাঁড়াইলাম এমনি, তো তখন দেখা আমি তো এরকম ছিকে যেন আমাকে ডাকছে বারবার, আমার নামটা ধরে ডাকছে, আমি একটু ভয় পেয়ে এরপর চলেই আসলাম। গতকালকে রাতে একটা ঘটনা ঘটলো যে আমি ঘুমে আছি বা মেবি তখন তিনটা বাজে এরকম হবে, তো আমার বেড হলো ফ্লোর করা, তো ফ্লোরের পাশে আমার ডান পাশে হলো পানির বটল রাখা, মশারি নেয়া ছিল, তো আমি হঠাৎ করে টের পাচ্ছি আমার গায়ে পানি ঢালা হচ্ছে। তো আমি হঠাৎ উঠে গেলাম, উঠে দেখি আমার বাম পা, মানে বটল ছিল ডান পাশে কিন্তু আমার বাম পা পুরো ভেজা পানিতে।
ইন্টারেস্টিং। ওকে, আমরা এখান থেকে ফিরি 5 মিনিট পর, ঠিক রাত 12টায়। আপনারা শুনছেন ডর এক্লিপস, হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি।
ডর মানে ভয়, হন্টেড বাই
মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি।
কাঁচা খেয়ে ফেলার ভয়াবহ স্বাদ নিয়ে প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি এখন ডরের সাথে। এখন থেকে ডরের মুহূর্তগুলো আরো বেশি কাঁচা এবং টাটকা করতে সাথে রাখো প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি, কারণ ডর মানে ভয় আর ক্যান্ডি মানে প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি।
ভীষণ ইম্পসিবল টু টিউন আউট অফ এবিসি রেডিও FM 89.2.
স্বাগত আরো একবার, সময় রাত 12টা, আপনারা শুনছেন ডর ইক্লিপস, হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। আমরা যেখানটায় ছিলাম ওখান থেকে ফিরতে চাই, পানি নিয়ে, মশারি নিয়ে, যেটা বলছিলেন আপনি, তারপর
এরপরে আমি উঠে দেখলাম যে মশারি যেরকম ছিল সেরকমই আছে, কিন্তু আমার বেডেও পানি ঢালা। এরপরে আমি দেখলাম যে বটলটা মানে ফ্লোরে পড়া আছে, ফ্লোরেও পানি, কিন্তু বটলের মুখটা আটকানো।
ভেরি ইন্টারেস্টিং। তো আপনি ঘটনা যখন ঘটলো কারোর সাথে শেয়ার করলেন না?
না, আমি কাউকে ডাকিনি আসলে, তখন একটু ঘুমের মধ্যে ছিলাম, তো
অ্যাভয়েড
করে গেছি। তো পরে সকালে ব্যাপারটা আরো চিন্তা করলাম যে এরকম কি ভাবে হলো।
আপনার প্রবলেমগুলো বেসিক্যালি এক বছর যাবত হচ্ছে এই ধরনের সমস্যা,
গত বছর রোজা থেকে।
আপনার নিজে থেকে বিষয়টা কেমন, আপনি কি এটাকে সত্যি সত্যি প্যারানর্মাল প্রবলেম মনে করছেন?
একটা ঘটনা বলতে ভুলে গেছি, এটা বুঝি বরিশালে তখন বাসায় আমি একা ছিলাম, আমার ফ্যামিলি সবাই ঢাকা আসছিল একটা কারণে। তো দেখা যাচ্ছে যে রাত্র 8:30-9টার সময় আমি টের পেতাম আমাদের ডাইনিং রুম যেটা, সেখানে যে চেয়ার গুলো রাখা, ওই চেয়ার গুলো টানা শব্দ হচ্ছে, ফ্লোরের উপর চেয়ার টানলে যেরকম শব্দ হয়। তখন বাসায় কেউ ছিল না, আমি একাই ছিলাম।
ওকে,
তো এখন দেখা যেত যে এই শব্দটা পেতাম। এরপরে রাত্র 11টার দিকে একটা ছেলে আসতো আমাদের ফার্ম আছে, তো ওই ফার্মে কাজ করতো, ওকে নিয়ে আমি বাসায় ঘুমাইতাম, একা ঘুমাতে পারতাম। প্রথমে ভাবলাম যে হয়তো বা আমার একা আছি এর জন্য ভয় লাগতেছে, এই জন্য এরকম হচ্ছে, বা আমি ভুল শুনতেছি। তো আমি একদিন করলাম কি যে টেস্ট করলাম যে আসলে সত্যি হচ্ছে কিনা। তো আমি করলাম কি, সব চেয়ার গুলো টেবিলের কাছে একদম গোছায় রাখলাম, সোজা মানে এক সারিতে ঠিক করে রাখলাম। তো পরে আমি ঘন্টাখানিক পরে ওরকম চেয়ার টানা শব্দ পেলাম। তো কিছুক্ষণ পরে নিজে নিজে সাহস করে গেলাম সেখানে, তো গিয়ে দেখি দুইটা চেয়ার ওই সারি থেকে পিছনের দিকে টানা, সরানো আর কি, রিপ্লেস করা। তো এটা দেখে তখন আমার মনে হইলো যে এটা আমার মনের ভুল তো হতে পারে না, কারণ যেটা আমি নিজের চেয়ারটা ঠিক করে রেখে এলাম সেটা এভাবে সরে গেল, তো এটা মনের ভুল কিভাবে হয়। পরের দিন থেকে আমি আরেকজনকে নিয়ে একসাথে
ঘুমোতে পেরেছিলেন আপনি? পরে
ঘুমাতে তো পারি নাই, তখনও তো ওই প্রবলেম হতো আমার যে রাতে কারো ডাক শোনা। অথবা
এই ধরনের ঘটনা ঘটলে আমার মনে হয় যারা এই ধরনের বিষয়গুলোকে বিলিভ করেন বা যারা একটু হলেও এই অশরীরী বিষয়গুলো ভয় পান, তাদের ক্ষেত্রে আমি সাজেস্ট করবো যে আপনারা কখনো একা একা রাতের বেলা থাকবেন না। প্রবলেম গুলো নিয়ে এসছেন সেগুলোর জন্য আমার মনে হয় আপনার ডাক্তারের কাছে যাওয়া উচিত, যদি এটা বড় দিনকে দিন বড় হতেই থাকে। আর যে কোনো ডাক্তার বা কবিরাজের কাছে গেলেই তারা যদি ফিউচার নিয়ে কিছু একটা বলেন, নেগেটিভ কোনো কিছু বলেন, সেটা অনেক সময় মিলে গেলে যে তারা আসলে সত্য বলেছেন, জেনে বলেছেন, সেটা মনে করাটা উচিত না। যে জিনিস আপনার জীবনকে দুর্বিষহ করে সেটাকে নিয়ে আমার মনে হয় না এত ডিপলি চিন্তা করে, বরং আপনি পজিটিভ চিন্তা করেন। তারপরেও আমাদের এখানে যিনি রিসার্চার ভাই আছেন, রিসার্চার ভাই হয়তো কিছু বলবেন আপনার সম্পর্কে। সো আজ আজকের পর থেকে আই হোপ ফর ইউ বেটার লাইফ। থ্যাংক ইউ ভেরি মাচ।
থ্যাংক ইউ।
প্রিয় শ্রোতা, আমি আরজে কিবরিয়া রয়েছে আপনাদের সঙ্গে এবং রেজা ভাইও আছেন। আর আজকে এখানে বেশ কিছু গেস্ট আমরা পেয়েছি আমাদের প্রথম পর্বের জন্য, বেসিক্যালি ডট ইক্লিপসের ফার্স্ট এপিসোড, বা ডট তো 150তম পর্ব শুরু করলো, সেই অর্থে যারা আমাদের সঙ্গে ছিলেন তাদেরকে স্পেশালি থ্যাংকস। এবং 150তম পর্ব থেকে বেশ কিছু পর্ব আমরা ইক্লিপস নামে একটা অধ্যায় শুরু করেছি, এখানে নতুন কিছু করার চেষ্টা করছি এবং আশা করছি আপনারা আমাদের সঙ্গে থাকবেন। তো এই পর্যায়ে যিনি আমার সঙ্গে গেস্ট আছেন তার সঙ্গে একটু পরিচিত হতে চাই। প্রথমে আপনি আপনার নামটা একটু বলুন।
আমার নাম সুজানা।
সুজানা, সুজানা আপনি বিবিএ কমপ্লিট করে সিএ পড়ছেন। ওকে, প্যারানর্মাল যে ঘটনাগুলো আপনার সঙ্গে ঘটেছে সেগুলো আপনি আমাদের সঙ্গে শেয়ার করতে চাচ্ছেন।
আমি যখন ক্লাস ফাইভে পড়তাম তখন দেখতাম যে একটা সাদা শাড়ি পরা মেয়ে আমাদের মেইন দরজা থেকে ড্রয়িং রুমে ঢুকে যাচ্ছে বা আমাকে ডাক দিচ্ছে, মানে সে সবসময় যেত আমার সামনে দিয়ে, দিনে হোক বিকালে হোক বা রাতে যে কোনো সময় সে আমার সামনে দিয়ে চলে যেত। তারপর আমার খালামুনি মারা যায় যখন আমি বিবিএ ফার্স্ট ইয়ার, তখন খালামুনিকে দেখতাম সবসময় যে সাজুগুজু করে দাঁড়ায় আছে আমার সামনে। তো ওইরকম দেখতে দেখতে হঠাৎ করে একদিন ফিল করি যে আমাকে কেউ ডাকে বা আমার বাসায় কোনো আওয়াজ হয়, চেয়ার টানে বা কোন বাদ্যযন্ত্র বা ভারী কিছু টানছে, এরকম আওয়াজ হতেই থাকে। মানে অনেক উঁচু টুচু দেখিয়েছে, তারা বলছে যে কিছু একটা আছে, যায় না এগুলা, মানে আমার সে কোনো ক্ষতি করে না কিন্তু আমি ভালো কিছু চাইলে সেটা হতে দেয় না। আমার আমার বাসায় আমার আব্বু আম্মুর সাথে আমি ঠিক মতন থাকতে পারি না, হঠাৎ করে যেয়ে ঢুকে যায়, তাদেরকে আমি সহ্য করতে পারি না।
কেন সহ্য করতে পারি না?
হঠাৎ করে এটা হয়ে
যায়,
অকারণে কিছুই হয়নি। আমি অফিস থেকে বা কলেজ থেকে বাসে গেলাম, তারপর আমার দেখতে ইচ্ছা করছেন, তখন চিল্লাচিল্লি শুরু করে দিলাম তাদের সাথে। আর নর্মালি আমার ফ্রেন্ডদের সাথে আমার রিলেশন খুব ভালো যায় না, এক মাস দুই মাস ভালো যায় তারপরে সব শেষ। তারা কোনো কারণে রাগ করলো, আমি রাগ করলাম, রিলেশন ঠিক না। জুঠি আমার বেস্ট ফ্রেন্ড, ওর সাথে আমার হচ্ছে না দেখা যাচ্ছে, হঠাৎ করে কথা বন্ধ, আবার হঠাৎ করে কথা হচ্ছে, এইসব মানে চলতে থাকে হঠাৎ করে, মানে যোগাযোগ টোটালি বন্ধ, ওকে আমি দেখতে পারি না। পরে আবার হঠাৎ করে ভাব হয়ে যাচ্ছে, হঠাৎ করে আমি ওকে ফোন দিচ্ছি।
মোস্ট অ্যাবনর্মাল থিং কি দেখেছেন আপনি আপনার লাইফে এখন পর্যন্ত?
অ্যাবনর্মাল থিং দেখেছি, আমাদের বাসা থেকে অনেক দূরে একটা ছাদে একটা লোক বাদুড়ে বেশে আমাকে ইশারা করে, তারপরে অনেক রাতে তিনটা চারটার সময় আমি ঘুম ভেঙে দেখি যে সে দাঁড়ায় আছে জানলার পদা সরিয়ে বা এরকম আমার গা টাচ করছে।
তখন আপনি কি করেন ওই সময়টাতে?
তখন আমি জোরে আম্মুকে চিল্লা নিয়ে ডাক দিই বা লাইট জ্বালালে তখন চলে যায় সাথে সাথে, থাকে না।
আপনি একা থাকেন দূরে?
না, আমি আমার ভাইকে নিয়ে রাখি, আমি ভয় পাই তো, আমরা দুজন এক রুমে আলাদা খাতে শুয়ে আছি।
আপনার ভাই কখনো কোনো কিছু দেখেছে এরকম?
আমার ভাই মানে শুনে যে তাকে ডাকছে কেউ বা সে বুঝে ফিল করে যে কেউ আছে আশেপাশে, কিন্তু সে দেখে না, আমি দেখি।
পুরো বাড়িতে কি প্রবলেমটা আছে? মানে প্রত্যেকটা মেম্বারে কিছু না কিছু
ছাদেও এই প্রবলেমটা দেখা দেয়, মানে আওয়াজ হয় রড টানে, আর আশেপাশে বিল্ডিং এ অনেকে নাকি দেখা যায় যে সাদা শাড়ি পরা একটা মেয়ে ঘুরে বেড়াচ্ছে,
মানে আশেপাশে বিল্ডিং অনেকে
দেখে। আবার এমন দিনের বেলা বিকালে বারান্দায় দাঁড়ায় আছি, ছাদ থেকে পানি ফেললো অন্য বাসার ছাদে, দিয়ে ছাদে যেতে কেউ নাই।
কয়তলা বাড়ি আপনাদের?
চারতলা, আমাদের চারতলা, আমরা আমাদের উপরে ছাদ, আর কোনো
মানে আপনাদের নিজেদের বাড়ি
না, ভাড়া
ভাড়া বাড়ি। কত বছর যাবত আছেন এখানে?
আমরা এখানে 10-12 বছর।
তো এত সমস্যা আপনারা ফিল করছেন যেগুলো এত জটিল মনে হচ্ছে, বাসা কেন চেঞ্জ করেননি? অনেকে তো করে,
করতে চাচ্ছি, হচ্ছে না চেঞ্জ। এত বাসা দেখি, বাসায়
পছন্দ হচ্ছে
না, আমরা দেখবো যাচ্ছি নিতে যাবো, তখন ভাড়া হয়ে যাচ্ছে, বাসা ভাড়া দিচ্ছে না।
ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে, আমি আমার ফেসবুকে কিছুদিন আগে এরকম একটা ভিডিও পোস্ট করেছিলাম, অস্ট্রেলিয়া থেকে এক ভদ্র মহিলা আমাদের সঙ্গে যোগাযোগ করেছিলেন, ওনার হাজবেন্ড হচ্ছে ডাক্তার এবং উনি মারা গেছেন কিছুদিন আগে, ওনার অস্ট্রেলিয়াতে ওনার একটা বাড়ি কিনেছেন এবং এই বাড়িটা হচ্ছে হন্টেড বাড়ি। উনি ভিডিওটা আমাদেরকে পাঠিয়েছিলেন, জিনটা কোথায় থাকে কি করে ওনাদের ধারণা মতো পুরো ভিডিওটা উনি আমাদেরকে পাঠিয়েছিলেন এবং পেজের ভিডিওটা আছে, আপনারা চাইলে ওখানে গিয়ে দেখতে পারেন। এবং বাড়িটা বিক্রি করে দিয়ে অন্য কোথাও যেতে যাচ্ছেন। তো এইগুলো প্রথম যখন শুনেছি তখন আমার কাছে বিশ্বাস হয়নি যে এটা কিভাবে সম্ভব, আমি বাড়ি বিক্রি করতে চাইলে জিন আমাকে কেন বাধা দেবে। আজকে আমি আরেকটা কেস এরকম পেলাম যে বাসা চেঞ্জ করতে চাচ্ছে কিন্তু ওনাদের বাসা কারোরই পছন্দ হয় না। এটা তো আপনার সঙ্গে ঘটে, আর বাকি যারা ফ্যামিলি মেম্বার আছে তাদের ক্ষেত্রে কি হয়?
আমার আম্মু সারা মানে কন্টিনিউয়াস অসুস্থ, কিন্তু সে যে অসুস্থ ডাক্তার কোনো রোগ ধরতে পারছে না, তার ডাক্তার বলে যে কোনো অসুখ নাই, কিন্তু সে কিন্তু অসুস্থ, সে খেতে পারে না ঠিক মতন, বমি হয়ে যাচ্ছে, তারপরে তার শরীর দুর্বল হয়ে যাচ্ছে। আমার আব্বু এই নিয়ে 3 বার চোখ অপারেশন হলো, তাও ডাক্তার বলছে চোখ ঠিক হবে না, আবার অপারেশন করতে হবে, এই নিয়ে আরো বলছে আরো 2 বার করতে হবে, মানে বাসায় কোনো দিক থেকে কেউ উন্নতি করতে পারছে।
আপনারা কি মানে যেটা আপনাদের গল্প আপনারাই বলছেন, মানে আপনাদের কি মনে হয় আপনারা এমন কোনো কিছু কি করেছিলেন যেটার কারণে আপনাদের ফ্যামিলির উপর এরকম কোনো ইফেক্ট পড়ছে, এরকম কোনো ধারণা কি আপনাদের মধ্যে আছে? তাহলে আপনি যে ঘটনাগুলো এখন বলছেন সেটা কি আপনি ছোটবেলা থেকে দেখে আসছেন নাকি?
ছোটবেলা থেকে না, রিসেন্টলি আমরা এই বাসাতে আসার পরে, তিনতলা ছিলাম, চারতলা উঠার পর থেকে এটা হচ্ছে, আমার আব্বুর অবনতি হচ্ছে।
আপনি বিবিএ কমপ্লিট করেছেন, আপনি সিএ পড়ছেন, আমি ওকে এই কারণেই ফ্লোর দিয়েছি যে আমরা যদি বলি আমাদের জায়গা থেকে আমাদের সোসাইটিতে মোস্ট সায়েন্টিফিক ম্যান হওয়ার কথা হচ্ছে, তার ওরও বিলিভ সামহাও কিছু না কিছু আছে যেটা ওকে এরকম। আচ্ছা, আপনি রিসেন্টলি কি ধরনের প্রবলেম ফেস করেন? আপনি যেটা বললেন
আমি আওয়াজ পাই না, কিন্তু এই ঈদের পরপরই আমি দেখেছি যে একটা ছায়া আমার ঘরের মধ্যে দাঁড়িয়ে।
আপনি আমাকে যখন অনুষ্ঠান শুরু হয়ে আগে বলছিলেন যে আপনাকে ঘুম পাড়িয়ে দেয়,
আমার মাথায় হাত বুলে দেয়, মনে হয় আম্মু ঘুম পাড়াচ্ছে আমাকে। সকালবেলা যখন আম্মু বলছে শুধু আম্মু তুমি কেমন ঘুম পাড়িয়ে দিচ্ছ, বলছে না আমি তোমার কাছে যাইনি, কিন্তু আমার মনে হয় যে আমার মাথায় কেউ হাত দিচ্ছে।
আপনারা কখনো এইগুলোর সমাধানের জন্য কোন ট্রিটমেন্টের জন্য কবিরাজের কাছে যাওয়া বা হুজুরের কাছে
গিয়েছিলাম? বলেছে যে মানে কিছু একটা আছে সাথে।
কোন ট্রিটমেন্ট নিয়েছেন?
তাবিজ দেয় কিন্তু পুরো কাজ হয় না।
মানে তাবিজ আপনারা ইউজও করেছেন? আচ্ছা, এই তাবিজ যে আপনাকে দিল, আপনি কি তাবিজ সম্পর্কে কখনো স্টাডি করেছেন যে আমাদের রিলিজিয়নে তাবিজ নিয়ে কি বলা আছে বা এই তাবিজটা কোথা থেকে আসলো, কি করলো, কিভাবে হয়?
আমি শুনতে পারি না, আমার চিল্লানি উঠে যায়, মানে আমার রাগ উঠে যায় যে কেন পড়ছে এত জোরে। হ্যাঁ, আমার গা জ্বলে উঠেছে, মানে গা একদম গরম হয়ে যায়, মানে আগুন ঢেলে দিল কে গায়ে।
নিশ্চয়ই আল্লাহ আপনাকে শেফা দান করুক, এই শুভকামনা অবশ্যই থাকবে। এবং আপনি যে কষ্ট করে আমাদের এই অনুষ্ঠানে এসেছেন সেজন্য আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ। আমরা আমাদের বেসিক্যালি রেজা ভাই এই বিষয় সম্পর্কে যদি কিছু জানেন সেক্ষেত্রে আপনাকে উনি সাহায্য করবেন, উনি শুনছেন, উনি আছেন আমাদের সঙ্গে কানেক্টেড। সো আর আপনার মাকেও আপনি সাথে করে নিয়ে এসেছেন, আপনার মার সঙ্গে শুধু অসুখ বিসুখ ছাড়া কি অন্য কোনো বিষয় নিয়ে কোনো?
আমার মা একবার আমি যখন অনেক ছোট তখন সে একটা লোমালো একটা লোক ধরেছিল,
আমরা যে বলি ভয়, সেটা পাওয়ার জন্য একটা পরিবেশের খুব বেশি প্রয়োজন। সেই পরিবেশটা হচ্ছে আপনাকে একা একা শুনতে হবে, কিংবা সাথে আরেকজনকে রাখতে পারেন, আপনি অন্ধকার করে নেবেন, লাইট গুলো অফ করে নেবেন, এবং যদি সম্ভব হয়, যদি অতি বেশি সাহস থাকে, তাহলে জানলাটা হালকা করে খোলা রাখবেন এবং আপনি দেখবেন যে জানলার পাশে অন্ধকার আছে কিনা। এরপর রেডিওর ক্রিস্টাল ক্লিয়ার সাউন্ড নিশ্চিত করে আপনি শুনবেন। অনুষ্ঠান চলাকালীন সময় আপনি আমাদের ফেসবুকে কানেক্টেড থাকবেন এবং ওখানে আপনার প্রতিক্রিয়া জানাতে পারেন, ঠিক আছে? উনি যেটা বললেন আপনার মেয়ে, যে আপনি এরকম ছোটবেলায় বা আপনার কোন এক লাইফের কোন একটা সময় এরকম ঘটনা ঘটেছে, কি ছিল ঘটনাটা?
আমি একদিন ঘরে শুয়েছি, হঠাৎ করে তেমনি করে হাত দিয়েছি, আমার হাতটা না লোম হলো, বড় একটা হাত আমাকে ধরে ফেললো, আমি ভয়ে তেমনি করে পুঁথি নিয়েছি, কিন্তু আমি এত ভয় পেয়েছি আমি কাউকে কিছু নিয়ে সকালে উঠে আমি খাতে নিয়ে ওপর সব দেখলাম যে না কিচ্ছু নাই,
সেখানে একটা লোক লোমালো একটা জিনিস হয়েছে, সেই টাইপের জিনিস আমার আম্মু বসছিল, আম্মুকে দেখানোর পর আম্মু বলছে যে আমি তো এরকম কিছু একটা বসছিলাম।
মিল পেয়েছে আর কি, মিল পাওয়ার পরে আর কি
তারপরে সে আরো ভয় পেয়ে গেছে।
এখন রিসেন্টলি কোনো কিছু দেখেন এরকম?
ওনারা
কিভাবে বাচ্চান আপনার কাছ থেকে?
সে ওই বাসায় দুই দিন চেয়েছিল, আর রাস্তায় বেরোলে মনে হয় আমার মেয়ে আমাকে ডাকছে
না। কিন্তু এটাকে যদি আমরা প্যারানর্মাল বলি তাহলে আমাদের প্রত্যেকের লাইফেই প্যারানর্মাল হয়ে যাবে বিষয়গুলো। একটা সময় আপনি দেখবেন যে আপনার মোবাইলের রিংটোন বাড়ছে না, আপনি হয়তো পাশের ঘরে আছেন, আপনার হঠাৎ করে মনে হলো আপনার মোবাইলের রিংটোন বাড়ছে। এটা আমার লাইফেও হয়, এটা প্রত্যেকের লাইফেই হয়, এটাকে অতটা গুরুত্ব দেওয়ার কোনো কারণ নেই। ব্রেন আমাদের অনেক বেশি সিগন্যাল রিজার্ভ করে, ব্রেনটা এমন না যে সবসময় ফাংশনে থাকে, এটা ডিসফাংশনও থাকে, তো উল্টাপাল্টা অনেক কিছু হতে পারে। তার মানে এইটা না যে এটা প্যারানর্মাল জিনিস। আপনি হয়তো আমাদের এই ভিডিও দেখে একটু হলেও ভয় পেয়েছেন, এমনও তো হতে পারে যে আপনি হয়তো সত্যি সত্যি একটা বিড়াল ছিল। আপনি এভাবে ভাবুন না, ভাবতে সমস্যাটা কোথায়, এটা আপনাকে মানসিক শান্তি দিবে, যেহেতু আপনার জীবনে এটা কন্টিনিউয়াসলি ঘটছে না, সুতরাং আপনি ধরে নেবেন যে এটা খারাপ কোনো কিছু ছিল না, তাহলে আপনি হয়তো ভালো থাকবেন, ঠিক আছে? ভালো থাকার জন্য যদি আমরা একটু, এটা এক ধরনের মেডিটেশন, আমরা যদি এই ধরনের মেডিটেশন করি সমস্যা
কোথায়?
ভয়ের কারণে সেটা ক্ষেত্রে আমরা বলবো যদি এরকম ভয় পান তাহলে একা না থাকাটাই ভালো, কিন্তু যারা ভয় এনজয় করতে চান তারা আমি যে রেসিপিটা বললাম সেই অনুসারে দর্শনার চেষ্টা করবেন। থ্যাংক ইউ আপনারা এসেছেন এবং আমাদের জায়গা থেকে আপনাদের জন্য সাজেশন দেওয়া থেকে শুরু করে এবং একই সাথে যেটা করলে আপনার জন্য ভালো হবে, ডাক্তারের কাছে যাওয়া না, যেটা করার, যেটা আমরা অনেক সময় করে থাকি বাট নট ইন ওয়ান ইয়ার, সেটা আমরা নিশ্চয়ই করব।
ডাক্তার দেখিয়েছি, উনি ডাক্তার পীর ফকির তাবিজ মানে যে যেখানে বলেছে আমি সেখানে গেছি, তখন আমি সুস্থ করতে পারিনি,
মানসিক রোগের।
হ্যাঁ, আমি কোন রকমে আমি সুস্থ করতে পারছি।
সুস্থ করার মালিক আল্লাহ, নিশ্চয়ই আপনাদের দিকে উনি মুখ তুলে চাইবেন। অনেক ধন্যবাদ আমাদের এই অনুষ্ঠানে আসার জন্য। থ্যাংক ইউ সো মাচ। তো রেজা ভাই কি বলার আছে আপনার? এই যে গল্পগুলো আমরা এখানে শুনলাম, বিশেষ করে আমি তো বলবো প্রথমে যেটা আমি শুনেছি যে বলতে পারছে যে আসলে কালকে কি হবে, তিন মাস পরে, এবং ম্যাক্সিমাম হচ্ছে নেগেটিভ ঘটনাগুলো। এবং তারপরে যেটা দেখলাম যে ব্ল্যাক ম্যাজিকের সঙ্গে যুক্ত ছিল ছেলেটা এবং ভয়াবহ রকমের প্রবলেম ফেস করতেছে সে লাইফে এখন, এবং সে প্যারালাইজ হয়ে গেছে, একটা ভিডিও আমি ফেসবুকে দিয়ে দিয়েছি অলরেডি। এবং তারপরে যে ঘটনাটা আসলো সেটা হচ্ছে অনেক রাত পর্যন্ত ছাদে এসে একা একা থাকে, এটা তো আমার মনে হয় ব্যক্তিগত জায়গা থেকে আমি বলবো সেটা উচিত না। হ্যাঁ, তারপরে
আমরা তো মুরব্বীরা বলতো সন্ধ্যার পরে ছাদে যাওয়াই ঠিক না,
একা একা যাওয়া ঠিক না। এবং তারপরে যে ভদ্রমহিলাকে আমরা পেলাম, উনি প্রচন্ড রাগি, বাবা মাকেও পছন্দ করছে না, এবং ঘুমের মধ্যে সে অ্যাবনর্মাল কিছু ফিল করছে, সবকিছু মিলে আপনি
আমি টোটাল একটা সামারাইজ দিয়ে চাই। আসলে স্বপ্ন আগে থেকে বলতে পারো এটা কি আসলে কেন্দ্রে ভাই, এটা আরইএমের মধ্যে পড়ে না, মানে র্যাপিড আই মুভমেন্টে পড়ে না, এটাকে বলা হয় ইমোশন। ওনার ছিল না, মানে ওনার ইমোশন কোনো কিল করে ফেলছে। তো ইমোশন জিনিসটা হচ্ছে এরকম, এনার্জি ইন মোশন, কোন একটা শয়তান জিন বা শয়তান পিচার সামথিং ওনাকে এটা করতে হেল্প করে। আমরা জানি যে জিনরা একসময় আকাশে উঠতে পারতো এবং ফেরত সাথে কথা শুনতে পারতো, গণকদের কাছে বলতো কালকে এটা হবে, পরশু এটা হবে। এখন স্যাটেলাইটের মাধ্যমে হচ্ছে, তো উনি অলরেডি নিজের মধ্যে না, উনি হারাই গেছে।
ওকে, আপনি আমি মাঝে মাঝেই বলছিলাম যে এই ব্ল্যাক ম্যাজিকের যে ছেলেটা এসেছে ওর দিকে আমি তাকাতে পারছিলাম না, আমার চোখ ভারী হয়ে গিয়েছিল। আমি বলেছি আপনি চুপচাপ শুনছিলেন সেই মুহূর্তে, কি বলতে জানেন ওই যে ব্ল্যাক ম্যাজিকটা করলো, ওর যে এফেক্টটা পড়লো?
আমি আমার একটা বন্ধু ঘটনা বলছিলাম, উত্তরা থাকে, ব্ল্যাক ম্যাজিকের পরে প্যারালাইসিস করছে, উনি সেম ভাবে আসছে এবং ওনার যে অবস্থা দেখতেছি আমি, উনি শুধু একা না, ওনার পুরো ফ্যামিলি পর্যন্ত
এফেক্ট অসুস্থ। কি করতে পারে রিকভারির জন্য?
রিকভারির জন্য আমি একটা কথাই বলবো, কিভাবে আমি একটা ছোট্ট জিনিস ওনাকে দিব, এটা ওনাকে ইউজ করতে হবে। আশা করি এটা ইউজ করলে ওনার পায়ের যে সমস্যা বা একটা স্পাস, কিন্তু এটা কোনো সায়েন্টিফিক না, নন সায়েন্টিফিক, আল্লাহ ভরসা, আল্লাহ যদি চায় কেন না, মানে আল্লাহ চাইলে কি না ঠিক হয়, এটা আমি বলবো। তাহলে দোয়া করি যে সুস্থ হয়ে যায়।
ওকে, বাকি যে কেসটা ছিল
ছাদে বসার ব্যাপারটা বলছি, কিভাবে আমি নিজে এখন ছাদে বসে থাকতাম, আমি ছাদের আলো দিয়ে অনেক কিছু করতাম, ছাদে বসার যে ব্যাপারটা, ছাদে অনেক সময় আমরা বসি কিন্তু আমরা জানি না যে আমাদেরকে জিন্দা দেখতেছে, শয়তানরা দেখতেছে বা খারাপ আত্মারা দেখতেছে, যে আত্মার ব্যাপারটা আস্তে আস্তে নিয়ে আসবে এটাতে। আমি বলবো যে ওনার সাথে যে জিনিসটা আছে সেটা কোনো একটা, আমি বলবো প্রেতাত্মা, যদি আপনার জিনের কোনো রূপ দান দিতে পারেন কোনো সমস্যা নাই, বা ছদ্মনাম হিসেবে আমি প্রেতাত্মা বলতে চাই, প্রেতাত্মাটা মাটিতে পোতা, মানে হত্যা করে মাটিতে পোতা হয়েছে। এবং আমি দেখতেছি এখানে স্পষ্ট ওনার মধ্যে, ওনার চোখের দিকে তাকাচ্ছে, ওনার কপাল দেখতেছি, একটা মেয়ে, ওই মেয়ের বয়স হচ্ছে 7 বছর, ওই মেয়েটা তাকে ক্ষতি করতে চায় না, আসলে জাস্ট কিছু ইনফরমেশন দিতে চায়। তো আমি ওনাকে এটাই বলবো, ভাইজানকে এটাই বলবো, জাস্ট আপনার মতো শুনুন মনোযোগ দিয়ে, মানে বাসায় গিয়ে একটা খাতা রাখবেন, খাতার মধ্যে কিছু পাউডার দিবেন,
আমরা সায়েন্স কি বলছে আমরা সেই বিষয়টা আপনাদের সামনে হিস্টোরিক্যালি একটু প্রেজেন্ট করতে চাই। চলুন দেখা যাক সায়েন্স কি বলে। পাভেলের ঘটনাকে সায়েন্সের ভাষায় বলা হয় প্রিকগনিশন ড্রিম, অর্থাৎ স্বপ্নের মধ্যে ভবিষ্যতে কি ঘটবে সেটা সম্পর্কে আজ পাওয়া। বিজ্ঞান এই বিষয়টিকে স্বীকার না করলেও এরকম বেশ কিছু উদাহরণ পৃথিবীতে রয়েছে যেগুলোতে আসলে বোঝা যায় যে স্বপ্নের মধ্যে এই বিশেষ ক্ষমতা কারো কারো থাকতে পারে। ডিক অ্যালিগ্রি নামে আমেরিকান এক ভদ্রলোক আছেন, যিনি 2016 বেশ কিছু অনুমান করেছিলেন, বেশ কিছু বিষয় তিনি স্কেচ করে বুঝিয়ে দিয়েছিলেন, যেমন আমেরিকান ইলেকশনের সময় ডোনাল্ড ট্রাম্প এবং বারাক ওবামার অবস্থা কি হবে, খুব সম্প্রতি ISIS অ্যাটাক কিভাবে হবে, এবং আরো বেশ কিছু বিষয়ের উপরে তিনি তার প্রিকগনিটিভ ড্রিম ব্যাখ্যা করেছিলেন। অদ্ভুত বিষয় হচ্ছে এগুলো হুবহু মিলে যায়। আর পাভেল স্বপ্নের মধ্যে যে জাফলং এর যে রাস্তার কথা ব্যাখ্যা করেছে, এটাকে সায়েন্সের ভাষায় বলা হয় রিমোট ভিউইং, অর্থাৎ একটি জায়গায় আপনি অবস্থান করে যেখানে হয়তো আপনি কখনো জানেননি সেটার স্কেচ, সেটা কিরকম হতে পারে, ব্রেইনের ক্ষমতা দিয়ে বের করা। এবং এই দুটো বিষয়ই, প্রিকগনিটিভ ড্রিম, রিমোট ভিউইং, এই দুটো বিষয়ে সায়েন্সের একেবারে শতসিদ্ধ স্বীকৃতি না থাকলেও বিষয়টি যে পৃথিবীতে এক্সিস্ট করে সেটা নিয়ে অনেক তথ্য উপাত্ত আছে। আরেকটি ইন্টারেস্টিং গল্প এখানে উঠে এসেছে কুমিল্লা থেকে, যে ছেলেটি এখানে এসছে তার ব্ল্যাক ম্যাজিকের ইফেক্ট নিয়ে। ব্ল্যাক ম্যাজিক এবং সায়েন্সের যে সম্পর্ক সেটার উপরে ন্যাশনাল জিওগ্রাফিতে একটা ডকুমেন্টারি দেখার সুযোগ আমার হয়েছিল। সেখানে খুব ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে পৃথিবীর এরকম অনেক দেশ আছে যেখানে ব্ল্যাক ম্যাজিক টুলস এর উপরে বড় বড় মার্কেট আছে। আপনারা যদি সার্চ করেন ওই ডকুমেন্টারিটা তাহলে আপনারা দেখতে পাবেন, ডক্টর জাবালাটার 25 বছরের স্টাডি সেটা ওখানে উঠে এসেছে, এবং ওনার লাস্টের যে সামারটা ছিল যে ইয়েস ইট ওয়ার্কস। সুতরাং সায়েন্স কিংবা প্যারানর্মাল ওয়ার্ল্ড যেভাবেই আমরা আনইউজুয়াল ওয়ার্ল্ডকে ব্যাখ্যা করি না কেন, সেখানে কিছু না কিছু অবশ্যই এক্সিস্ট করে। এ পর্যায়ে 4 মিনিটের বিরতি। কাঁচা খেয়ে ফেলার ভয়াবহ স্বাদ নিয়ে প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি এখন ডরের সাথে। এখন থেকে ডরের মুহূর্তগুলো আরো বেশি কাঁচা এবং টাটকা করতে সাথে রাখো প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি, কারণ ডর মানে ভয় আর ক্যান্ডি মানেই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। আরো একবার স্বাগত, আপনারা শুনছেন ডর ইক্লিপস হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। প্রিয় শ্রোতা, আপনাদের এই ফাঁকে একটা বিষয় জানিয়ে রাখি, চিটাগংবাসীর জন্য একটা গুড নিউজ, সেটা হচ্ছে আমি এবং রেজা ভাই খুব শীঘ্রই এই মাসের শেষ সপ্তাহে অথবা সামনের মাসের প্রথম উইকে যে কোনো একটি শুক্রবার এক দিনের জন্য আমরা আসছি এবং আমরা ডে লং একটি ওয়ার্কশপ করব অ্যাবাউট রেডিও প্রেজেন্টেশন, টেলিভিশন প্রেজেন্টেশন, এবং রেজা ভাই সেখানে একটা সেশন দিবেন, সেটা হচ্ছে হাউ টু সাকসেস ইন লাইফ, অর্থাৎ জীবন উন্নতি করার জন্য আসলে কি করা প্রয়োজন। সেশনের পাশাপাশি উনি একটা বিশাল অফার রেখেছেন আপনাদের জন্য, ওই সেশন থেকে আমরা 4 জন কিংবা 5 জনকে লটারির মাধ্যমে পিক করব, যাদের সঙ্গে উনি পার্সোনাল কাউন্সিলিং এ বসবেন খুব স্বল্প সময়ের জন্য হলেও।
আমি আশা করবো আপনারা সবাই থাকবেন ইনশাল্লাহ, আর আমি দোয়া করি আপনারা যাতে জীবনে ভালো কিছু হন এখানে আপনারা যদি আসেন। আসলে আমার মনে হয় আপনারা খুব ভালো কিছু শিখতে পারবেন।
জামাল খান রোডের বাতি ঘরে একটা টিকিট নিতে হবে আপনাদেরকে, ভেরি টোকেন ফি, মনে হয় 500 টাকা করে নিচ্ছি,
500 টাকা,
এবং এটা আসলে আমাদের যে অ্যাকোমোডেশন কস্ট সেটার জন্য
আমার যাওয়া আসার ভাড়াটা, যাওয়া আসার ভাড়া বা আলটিমেটলি নিজের পকেট থেকে কত খরচ, আমরা তো লাইভ করি, কোনো মানে কোনো ইনভেস্টর নাই, আমাদের নিজের পকেট থেকে লাইভ করি,
যাই হোক ফেসবুক লাইভে কথা বলছেন আপনি। সো ইটস টোকেন মানি, এবং আপনারা যদি এটা সংগ্রহ করতে চান, বাতি ঘর আপনারা নিশ্চয়ই চেনেন, চিটাগংয়ের জামাল খান রোডের বাতি ঘর লাইব্রেরি, ওখানে গিয়ে বললেই হবে, জামাল খান রোডের বাতি ঘর লাইব্রেরি, দ্রুত সংগ্রহ করবেন কারণ আসার সংখ্যা কিন্তু খুবই সীমিত, মাত্র 200 জনের জন্য আমরা সুযোগটা দিচ্ছি, কারণ শেষ সপ্তাহে অথবা সামনের মাসের ফার্স্ট উইকে আমরা যে কোনো এক শুক্রবারে আমরা আসছি। আর আপনারা যদি এই বিষয়ে আরো বিস্তারিত কথা বলতে চান তাহলে আপনারা সকাতে যোগাযোগ করতে পারেন, সকার নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি 01738686179, আমি আবারও বলি 01738686179। এবং প্রিয় শ্রোতা, আপনারা নিশ্চয়ই জানেন যে রব্বি রেজার লাইভ বুকটি আপনারা সংগ্রহ করতে পারেন রকমারি.com থেকে, রকমারি.com এর ফোন নাম্বারটি হচ্ছে 16297, আমি আবারও বলছি 16297, লাইভ বুক বললেই হবে, এটা আপনি সংগ্রহ করতে পারেন ঘরে বসে। ডোর ইক্লিপস চলছে প্রিয় শ্রোতা, হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি, এবং এই পর্যায়ে আরো একজন বন্ধু আমার সঙ্গে যুক্ত হচ্ছেন, নামটা একটু বলেন।
আমার নাম মোহাম্মদ হারুনুর রশিদ।
হারুনুর রশিদ বয়স বর্তমানে?
বর্তমান বয়স 21।
ডিপ্লোমা করছেন? ওকে। হারুনুর রশিদ, আপনার শরীরে এই মুহূর্তে 7 থেকে 8টা তাবিজ আছে, গলায় একটা রূপার চেন দিয়ে 3টা তাবিজ পড়েন, কোমরে কিছু তাবিজ আছে, হাতে কিছু তাবিজ আছে, তাবিজ পড়া যে এটা একটা মারাত্মক গুনাহের কাজ, এটা কি আপনি জানেন?
এটা আমি জানতাম, কিন্তু ফ্যামিলি
থেকে যেভাবে হোক চাপাচাপি করে করেছে। আমাদের ধর্মীয় দলিল হচ্ছে দুটো, প্রথম দলিল হচ্ছে পবিত্র কোরআন শরীফ, এবং তারপরে হচ্ছে রসুলের সুন্নাহ, যেটাকে বলা হয় হাদিস, এবং ইসলামে যারা তাদের জন্যই বলছি। এই দুটোর বাহিরে যদি এমন কোনো বিষয় পাওয়া যায় যেটা কোরআন এবং হাদিসের সাথে সাংঘর্ষিক, অবশ্যই সেটা মারাত্মক গুনাহের কাজ। আমি ইসলাম বেত্তা নই, পণ্ডিত নই, কিন্তু আমি পড়ার চেষ্টা করি, জানার চেষ্টা করি, সেই জায়গা থেকে আপনাদেরকে বললাম যে তাবিজ নিয়ে আপনি যদি ইউটিউবে সার্চ করেন বা বড় বড় যারা ইসলামী পণ্ডিত আছে তাদের কথাগুলো যদি শোনেন তাহলে আপনি দেখবেন যে তাবিজ নিয়ে কোনো পজিটিভ কোনো কথা নেই। তাবিজ নিয়ে কোথাও কোথাও বলা হয়েছে স্পষ্টভাবে এটা হচ্ছে শিরক, এবং শিরকের গুণ আল্লাহ কখনো মাফ করবেন না। এটা জানার পরেও যদি আপনি পড়েন তাহলে এই গুণ আল্লাহ আপনাকে কখনো মাফ করবে না। তো আমি আপনাকে জন্যই প্রশ্নটা করছিলাম যে আপনি এটা জানেন কিনা, ঠিক আছে, কিন্তু আপনার পুরো ঘটনাটা আমরা শুনতে চাই যে কেন আপনি বাধ্য হচ্ছেন যে বলুন।
জি, আমি প্রথমে গাবতলিতে থাকতাম পড়াশোনার জন্য আসি।
গাবতলি মানে ঢাকা গাবতলি?
জি, ঢাকা গাবতলিতে।
ওকে।
সেখানে একটা মহিলা ছিল, আমাদের বাসার 3 তলায় থাকতো। তো আমি কোরআন শরীফ পড়তে পারি, লিখতেও পারি,
আরবি লিখতে পারি।
জি, আরবি লিখতে পারি। তার সাথে ভালো সম্পর্ক হয়ে যায়, উনি আবার কবিরাজ টাইপের ছিলেন, জিহাদ করতেন, তো মাঝে মধ্যে আমাকে এসে বলতো এই দোয়াটা লিখে দাও, আমি বলি আমি লিখে দিতাম, ভালো মনে লিখে দিতাম যে মানুষের ভালোর জন্য।
আপনি লিখতে পারতেন কিন্তু আরবি যে লিখতে ছিল অর্থ কি বুঝতেন?
জি, অর্থ বুঝতাম না।
অর্থ বুঝতেন না, আচ্ছা ঠিক আছে বলেন।
তার কাছে দেখলাম যে অনেক কিছু আছে, মানে হাড্ডি মাড্ডি অনেক কিছু তার রুমে।
এগুলো কি আপনি আগে থেকে জানতেন যে হাড্ডি দিয়ে কি হয় বা কি করে?
এগুলা পুরোপুরি জানতাম না, কিন্তু জানি হয় যার খুব করে।
এখানে আরেকটা বিষয় একটু বলি প্রিয় শ্রোতা, আপনারা নিশ্চয়ই জিনের খাবার সম্পর্কে জানেন, গোবর এবং হাড়। স্পিরিচুয়াল বিলিফ থেকে বলা, এটার আসলে কোনো সায়েন্টিফিক ব্যাখ্যা নেই, এবং আমি নিজেও এটা বুঝিনি এটা কিভাবে সম্ভব, হয়তো অদূর ভবিষ্যতে আবিষ্কার করা হবে। এটা সম্পর্কে একটা হাদিসও আছে এরকম যে জিন যে আগুন দ্বারা তৈরি সেই আগুনটা হচ্ছে জাহান্নামের আগুনের 70 ভাগের এক ভাগ, পাওয়ারফুল, যেটাকে বলা হয় ধোয়াবিহীন আগুন। এবং আমি এই কথাটা এই কারণেই বলছিলাম যে তাদের খাবার আবার কেন হাড় কেন হবে, এটা আমার মাথায় আসলে এখন আসে না। তো আপনি যেটা বলছিলেন যে হাড়গোড় আপনি দেখতেন এবং আপনি এটাও জানতেন যে মহিলা হাড়গোড় দিয়ে কিছু একটা করে কবিরা। আচ্ছা, তারপর
তারপর একদিন আমাকে উনি একটা হাতে একটা কাগজ দেন, কাগজ দেওয়ার সাথে সাথে আমার হাতে আগুন ধরে যায়।
কি হয়
মানে একটা কাগজ দেন উনি হাতে, কয়টা ধরে রাখো সমস্যা সমাধান হয়েছিল, হাতে আমি ধরে রাখি, হাতের ভিতরে আমার আগুন ধরে যায়।
কাগজে কোনো কিছু লেখা ছিল
জানি না, সেটা দেখিনি।
মানে কাগজটাতে অটো আগুন ধরে যায় মানে কি, আপনার হাতে তাপ লাগে নাকি কাগজে কোনো
তাপ লাগে? হাতে ঠুসা পড়ে গেছে।
ওকে, তারপর
আমাকে আবার একদিন বলতেছে তুমি যদি এটা মানে সিন্দুর রামবাড়ি কাম সিঁদুর এটা এনে দাও, এটা এনে দিলে পরে অনেক ভালো হবে। তো আমি এটা এনে দিলাম, যদি এটা ভুরুতে মাখো অনেক ভালো পথে চলতে পারবা, ই করতে পারবা, কোনো সমস্যা হবে না। তো আমি বিরোধ করতাম, ধরে নিতাম, তো আমার মাথা মতো ঘুরাইত।
আচ্ছা,
তো আমি ওটা দু একদিন নিয়েছিলাম, তারপর আমি আর নিই নাই, কারণ ভাবছিলাম এটা তো খারাপ। পরে অনেক রাগারাগি হয়েছে, উনি আমার সাথে রাগ করছেন। বেশ কিছুদিন পরে বাড়িতে চলে যাই, বাড়িতে যাওয়ার পরে আমার সাথে একটা ঘটনা ঘটে যে আমি রাত্রে সাবার থেকে মানে বাসায় যাচ্ছিলাম, আর রাত তখন 11টা বাজে গিয়াম অঞ্চল তারপর দিন রাত্রে ভোর রাতে আমি স্বপ্নে দেখি দুটা বিড়াল, মানে সাধু না কালো না, একটা কি জানি কালার, একটা অন্য কালারের দুটা বাচ্চা চোখ আমাকে কামড়াতে আসছিল। তো আমি দুটা লাঠি মারি, একটা বানর দেখি, বানর দেখার পরে স্বপ্ন ভেঙে যায়।
ঘুমের মধ্যে দেখছেন?
জি, ঘুমের ভিতরে। তো আমি যেহেতু চাকরি করি এই জন্য আমি বাসায় রান্নাও করি।
আচ্ছা,
রাত্রি চলে রান্না করতেছি, তখন আমার ভয় ভয় লাগে, সারাদিন এবার ভয় ভয়ে যা।
আচ্ছা,
কলপারে যাই মনে হচ্ছে আমার পিছন কেউ জানি আসছে আমাকে ধরবে, এরকম ভয় পাচ্ছিলাম। আমি রুম থেকে বের হতে পারছিলাম যখন আম্মু আসছিল। তো আম্মু আমার খালাকে ফোন দিল, খালা আবার একটু ঝাড় পুছু করে। তো খালা বলতেছিল যেহেতু ভয় পাইতেছে বাম পায়ের পানি দিয়ে, মানে আম্মুর বাম পায়ের পানি দিয়ে আমার শরীরে মারা যায়। যখন পানি মারলো আমার পানি শরীরে না ছিটে আমার মুখের ভিতরে আসছে, তো সেটা পরে তো আমার শরীর কাঁপুনি উঠে যাচ্ছে, শুধু কণ্ঠনালী থেকে একটাই শব্দ শুধু ওই।
কতদিন আগে ঘটনা এটা?
6 মাস। আর আমার মুখ বাম সাইডে হচ্ছে শুধু জিলকাইতো।
এভাবে
আমি ভয় পেয়ে যাই, তারপরে মানিকগঞ্জ এলাকার অধিকার কবির কাছে নিয়ে যান। যখন আমার হাত জীবিত ধরে তখন মনে করেন অন্যরকম হয়ে যায়, আমি শরীর কাঁপতে শ্রোতাদের কাছে শরীর কাঁপতে আমি কথা বলতে পারতাম না, কিন্তু আমি সব বুঝতাম না এরকম হচ্ছে আমার সাথে। আমি পরীক্ষা দিই এভাবেই, যখন পরীক্ষা দিতে আমার ব্যাগের ভিতরে অনেক তেল থাকতো।
কেন?
ওগুলা মাখলে মানে শরীরে।
আপনি একটু সিরিয়ালি আমাদেরকে বলবেন যে আপনি প্রথম কবে তাবিজ নিলেন, কেন নিলেন, তারপরে প্রথম তাবিজ কত কবে?
প্রথম তাবিজ নেওয়া হয়েছিল আমার ওই ভয় পাওয়ার পর থেকেই আর কি, কবিরাজের কাছে দিয়েছিলাম তখন।
এক কবিরাজি আপনাকে এতগুলো তাবিজ দিয়েছে?
এক কবিরাজ না, তিনটা। তারপর এইভাবে আমি চলতে থাকি, এখনো একই অবস্থা, ভয় পাই আর কি।
আপনি বলছিলেন যে পরীক্ষার যাওয়ার সময় তেল নিয়ে যান, সব কিছু নিয়ে যান।
পরীক্ষার
আমার
নিজের যে সমস্যা, যখন আমার মুখে পানি দিল তখন থেকে প্রবলেম গুলো ফেস করতেছি, যে কন্ট্রোল নিতে হবে, একই শব্দ হচ্ছিল।
শব্দ দেখাতে পারবেন আমাকে? কি শব্দ হয়?
ওই কঙ্গানির মতো, ওই
মুখ থেকে অটো আসে।
অটো?
ওই সময় একটা সেন্স থাকে আপনার?
জি, আমার সেন্স থাকে, চোখ বড় হয়ে যাচ্ছে, আমি চাইলেও বন্ধ করে করতাম না। আমি নিজেতে মনে করি ডাক্তার যদি গেতাম, কারণ আমি প্যারানর্মাল বিশ্বাস করি, আর বিশ্বাস করার কারণে আমি জানি, কারণ আমি যদি পানি যখন দিচ্ছে তখন এই প্রবলেম ফেস করতেছি।
ওটা করার পর থেকে আপনার এই সমস্যাটা হচ্ছে? আপনি আমাদের এখানে কেন আসলেন?
এখানে আসলাম যে আমার যে প্রবলেম গুলা কেন হচ্ছে
নিশ্চয়ই আমরা এগুলোর বিষয়গুলো নিয়ে এনসামারি আমরা কথা বলবো, এবং পুরো আজকে যে গল্পগুলো আপনাদের এখানে উপস্থাপন করেছি গল্পগুলোর মধ্যে প্রবলেম সলভ বিষয়গুলো কি এগুলো বেশি ইন্টারাকশন করিনি, কারণ আমাদের লিসনার যারা আছেন তারা স্টোরিগুলো শুনতে চান। আপনি এসেছেন সেজন্য আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ। আমি আপনাকে বলবো যে আপনি যে বিশ্বাসে এই জিনিসগুলো করছেন সেগুলো ধর্মীয় বিলিভের জায়গাটা থেকে মারাত্মক রকম গুনাহের কাজ। আপনি বরং আলেম এবং বুজুর্গ ব্যক্তি যাকে সবাই মান্যগণ্য করেন, যার ইসলাম সম্পর্কে ভালো জ্ঞান আছেন, ইসলাম বেত্তা যিনি, তার কাছে যান, যেহেতু আপনি ধর্ম বিশ্বাস করেন, তিনি তাবিজ সম্পর্কে কি বলেন তার কাছ থেকে শোনেন, তারপরে আপনি সিদ্ধান্ত নেন যে এই তাবিজটা আপনি আপনার শরীরে রাখবেন কিনা। অন্যতম একটা স্পেশাল সেগমেন্টে আমরা চলে এসেছি যেখানে এলজা ভাই অনেক বেশি ইন্টারাকশন করবেন। আমরা দাওয়ার ইক্লিপসে স্পেশালি আমরা বলবো একজন গেস্ট যাকে আমরা ইন্টারাকশনের মধ্য দিয়ে সমাধানের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করবো, হুইচ ইজ ভেরি ভেরি নন সায়েন্টিফিক, এবং আমরা বারবারই বলবো ইউ ডু নট বিলিভ দিস। রেজা ভাই, আমরা যে গেস্ট এখানে ডিল করতে যাচ্ছি আজ পর্যন্ত আমরা বলতে পারি যে এই ধরনের গেস্ট আমরা পাইনি। মানে আসলে ব্যাপার কি রেজা ভাই, প্যারানর্মাল ব্যাপারগুলো অনেকের কাছে হাস্যকর, কারণ এগুলো তো আসলে অস্তিত্ব বলতে কিছু নাই, মানে কেউ দেখে নাই, যাদের সাথে ঘটে তারাই আসলে বুঝে ব্যাপারটা আসলে কি হয়। তো সেই জায়গাটা থেকে হয় না যে অনেকেই তো আমরা সবসময় যেটা করি যে ভূত প্রেতের গল্প শুনে এসছি, সামনে দিয়ে দৌড় দিল, পিছন দিয়ে দৌড় দিল, গায়ে এসে হাত দিল, এরকম চোখ বড় বড়, কিন্তু ওনার কেসটা ভেরি ভেরি ইন্টারেস্টিং। আমি প্রথমে আপনার নামটা একটু বলতে বলবো, আপনার নামটা একটু বলেন।
আপনি নাম প্রকাশ করতে চান? না,
ওকে ফাইন, নাম প্রকাশ আমি ইচ্ছুক। আপনার বয়সটা বলতে হবে?
বয়স 48।
আপনি এবার আপনার গল্পটা বলেন যে কারণে আপনি আমাদের অনুষ্ঠানে এসেছেন।
আমি গত 15 বছর যাবৎ আমার অফিসে যেতে পারি না, আমার বাসা মিরপুর, অফিস মদিনা। এই 2003 সাল থেকে অফিসে যেতে হঠাৎই অক্ষম হয়ে পড়ি। একটি বাসায় উঠার পর জানি না সেখানে কোনো সমস্যা ছিল কিনা, ওই বাসায় থাকতে আমি এম্বাসিতে রওনা দিছি, ট্যাক্সি রেখে এম্বাসির কাজ সেরে বাসায় আসছি, গা টক টক করে কাঁপছে। একের পর এক আমি অসুস্থ হয়ে পড়ি অফিসে যাওয়ার সময়। কাকরাইলে পৌঁছানোর পরে আমি হঠাৎই অসুস্থ হয়ে পড়ি, তখন মনোরমা হসপিটালে যেয়ে প্রাথমিক চিকিৎসা নেই। আরো কিছুদিন পরে আমি যখন মিরপুর থেকে রওনা দিই, সবসময় বেবি ট্যাক্সি, সিএনজি এগুলো দিয়ে যাতায়াত করতাম, গাড়ি খুবই কম। আসার পথে পান্থপথে এসে আমি অসুস্থ হয়ে পড়ি, টোটালি আনিজি লাগে, অস্থিরতা লাগে। ফার্ম গেটে এসে গাড়ি থেকে নেমে পড়ি হালরাজি হসপিটালের, ওখানে ডাক্তার চেক আপ করে রিক্সা নিয়ে বাসার দিকে ব্যাক করি। সেখান থেকে আমি টোটালি আমার মনের সাহস হারিয়ে ফেলি। অথচ আমি এমন দুর্দান্ত একটা ছেলে ছিলাম, ঢাকা এয়ারপোর্টে থেকে মিরপুরে প্রায় 3-4টার সময় একা একা বেবি ট্যাক্সি নিয়ে মিরপুর বাসায় আসছি। ভয় বলতে কোনো জিনিস আমার ভিতরে এর আগে ছিল না। দেখলাম যে আমি তো অফিসে যেতে পারছি না, আমার ব্যবসা নষ্ট হয়ে যাচ্ছে। তখন আমি শান্তিনগর বাসা নেই, ওখান থেকে অফিসে যাওয়ার চেষ্টা করি। আমার ওয়াইফ সহ আমাকে যত বলে অফিসে যাইতে, আমি তত ব্যাক করার চেষ্টা করি যে আজকে যাবো না, অন্য দিন যাবো। সে আমাকে সাথে নিয়ে 2-3 দিন রওনা দিচ্ছে। অফিসের কাছাকাছি পৌঁছানোর সাথে সাথে আমার বুকের ভিতরে হার্টবিট এমন হারে বৃদ্ধি হয়ে গেল যেটা হয়তো 130 বা 150 পর্যন্ত চলে গেছে, এর পর্যায়ে যেতে পারে। যে অফিস থেকে বাইরে চলে আসতেছে, তখনই আমি 5 মিনিটের ভিতরে সুস্থতা ফিল করি। এই অবস্থায় চলতে থাকে। এরপরে আস্তে আস্তে আমি টোটালি অফিস বন্ধ করে দিলাম, আবার মিরপুরে ফিরে আসলাম।
অফিসটা তখন নিজের ছিল? কিসের অফিস ছিল এটা?
ট্রাভেলিং
মানে ম্যানপাওয়ার বিজনেস। এই অফিসের এখন কি অবস্থা, কে দেখছে এটা?
আমার ছোট ভাই দেখছিল। ছোট ভাই দেখতে দেখতে একটা পর্যায়ে 2007-08 সালে মালয়েশিয়াতে লোক গেছে।
আচ্ছা কিমরে ভাই, এটা আমি যতটুক বুঝতে পারার ব্যাপারগুলো, এটা হচ্ছে অবসেশন। আপনার ঘুম বেশি আসবে, মানে টায়ার্ড লাগবে, ভোরে যখন সময় টায়ার্ড লাগবে, কাহিল লাগবে সব সময়, এরকম কি লাগে কিনা আপনার?
এখন
দেখেন কিছু কিছু ক্ষেত্র থাকে যেখানে ফ্যামিলি ইনভলভ থাকে। মনে করেন যে আমি এমন একজনের নাম বললাম যে আপনার একান্তই পরিচিত, সেখানে কিন্তু ফ্যামিলিতে গেঞ্জাম বাড়বে, বুঝছেন? আপনি তো বুঝছেন, অর্থাৎ ওনার ওয়াইফ, তখন বেজাল আরো বাড়বে। এর চেয়ে বেটার হচ্ছে সলিউশনে আসা। আমি কি ঠিক বললাম কিনা? আমি চাই যে আপনার সলিউশন হোক, অ্যাটলিস্ট ফাইনাল রেজাল্টটা যাতে ভালো হয়।
রাইট, আমরা স্টোরিটা একটু কন্টিনিউ করতে চাই। আপনি আমাকে যখন অনুষ্ঠানটা শুরু হয় তার আগে কিছুটা টান্স দিচ্ছিলেন যে আপনি কি কি পেয়েছেন অফিসে বা আশেপাশে কোন একটা তাবিজ কবজের কিছু কথা বলছেন, পুরো স্টোরিটা আমাকে বলুন।
অফিস যখন ট্রান্সফার হয়, নতুন অফিস নেয়, আমি তো তখন অফিসে যেতে পারি না, আমার ছোট ভাই অফিসটা ট্রান্সফার করে, ট্রান্সফার করার সময় পুরাতন অফিসের আসবাবপত্র মিরপুরের একটা স্থান আছে ওইখানে পৌঁছে দেয়। পৌঁছানোর পরে সব কার্টুন করা আছে ওই অবস্থায় থাকে। দুই তিন দিন পরে আমি জিনিসটা দেখি যে এর ভিতরে কি কি আছে, হঠাৎ দেখি একগুচ্ছ তাবিজ, তার ভিতরে একেবারে সর্বনিম্ন 15টা তাবিজ আছে, প্রত্যেকটা সুতা দিয়ে বাঁধা, 4-5 ইঞ্চি করে লম্বা সুতা দিয়ে বাঁধা, সবগুলো এক বৃত্তের ভিতরে পাওয়া গেছে। আমি যেহেতু এগুলো বিশ্বাসই করি না, সেহেতু তখন আমার ব্রেনে আসে নাই যে আমার কিছু ক্ষতি হতে যাচ্ছে বা হয়েছে। আমি ওই তাবিজ গুলো দারোয়ানকে দিয়ে বলছি যে এগুলা ওই পাশে ড্রেন আছে, ওই ড্রেনে ফলাই দিয়ে অথবা কোথাও মাটিতে পুঁতে রেখে।
আপনি প্রায় 10-11 বছর যে অফিসে বন্ধই করে দিয়েছেন, কত সাল থেকে বন্ধ করেছেন?
2003-15
মানে প্রায় 12 বছর পরে আপনি তাবিজ পেলেন এবং আপনি তারপরও সন্দেহ করেননি। ভাই এবার আপনি আপনার জায়গা থেকে
অনেক অনেক কিছু ভুলে যাচ্ছেন, কোনো কিছু হারাচ্ছে, এমন হচ্ছে যে টুকটাক জিনিস হারা যাচ্ছে।
আপনি তো কোনো কিছু বিলিভই করেন না, প্যারানর্মাল কোনো কিছু, আংটি কেন করতেন?
এটা সাধারণ ভাষায় যেটা বলে, টাইগার হইলে একটু মানুষ শক্তিশালী
হয়, আলটিমেটলি বিলিভ করতো।
আমি জিন ভূত প্রেত এগুলো টোটালি কোন কিছুই মানি, মানে মানি ওরা বিশ্বাস
করতে
পারে।
আপনাদের এই অনুষ্ঠান শোনার পরে আমার আমার বিবেক খুলছে যে এখানে গেলে অবশ্যই আমাকে যে ক্ষতি করছে, ক্ষতি একটা করছে। আমি আমার অনুষ্ঠান শুনে বুঝলাম যে আমাকে ক্ষতি অবশ্যই করা হয়েছে। অনুষ্ঠান শুনতে শুনতে আমি কনফার্ম হইলাম, তখন আমি উদ্গ্রীব হয়ে যাই আপনাদের সাথে যোগাযোগ করার জন্য। প্রথম দেখছি ফার্স্ট আমার ঘরের ভিতরে লুঙ্গি পরে একজন লোক হেঁটে গেল, আমি তখন তাজ্জব করছি, ভালো করে তাকিয়ে দেখলাম কিছুই না। আমার ছেলেদের ঘরের সামনে কালো গেঞ্জি পরা একটা ছেলে দাঁড়িয়ে আছে, বাট অনেক লম্বা, আমার ছেলেরা অত লম্বা না। ভালো করে খেয়াল করলাম নাই, এটা রাত 2টার দিকে হবে। একটার সময় আমার ছেলে পানি আনতে গেছে, পাক ধরে এক বোতল পানি নিয়ে আসছে, নিয়ে এসে বলল আব্বু সিঁড়ি রুম ঝাড়ু দিচ্ছে কে এখন? তার আগে তো আমি ওই সিমটম গুলো দেখছি, দেখার পরে আমি বুঝে ফেলছি এবং আব্বুকে বললাম যে আব্বু এটা কিছু না, তুমি কোনো চিন্তা করো। এই জিনিসগুলো আমি আমার ফ্যামিলিকেও শেয়ার করে নিই, কারণ ওরা ভয় পেয়ে যাবে।
মূল যে ব্যাপারটা আপনার যে ভুলে যাওয়ার ব্যাপারটা, এখন যে ভুলে যাচ্ছেন, আপনার মেধাবী ছিলেন এক সময়, আপনি অঙ্কে খুব ভালো ছিলেন, হিসাব নিকাশে আপনার খুব পাকাপোক্ত,
আমি 80 মার্ক করেছি।
আচ্ছা, আপনার সাথে এই ঘটনা ঘটা অসম্ভব, যে আপনার তো স্ট্রং মানুষ, সবকিছু যুক্তিতে চিন্তা করতেন, সব আপনার যুক্তি যেখানে সেখানে আপনি এটা মিথ্যা। সেই মানুষ এখন যুক্তি থেকে বাইর হয়ে জিনের পেছনে দৌড়াচ্ছেন, পুরো উল্টে গেছে না আপনার লাইফটা, এখন তো পুরো উল্টে গেছে। আর যদি আমি বলি আপনার যে সমস্যা, এটাকে সিলাত বলে, সিলাত এটা এক প্রকার জিনের টাইপ, এটাকে সিলাত বলে, যারা আপনাকে সর্ব ভয় দেখাবে এবং মানসিক ভাবে ক্ষতিগ্রস্ত করবে, শারীরিক ভাবে না, হাত পা ভেঙে ফেলা, চোখ কানা করে ফেলা বা লেংড়া নুল্লা করে ফেলা, এটা করবে না, শুধু আপনাকে ভয় দেখাবে সিলাত দিন, এবং সেটা মস্তিষ্ক ক্ষতিগ্রস্ত করবে, খুব বেশি ক্ষতিগ্রস্ত হবে। যত দিন যাবে আপনার মানুষকে বিরক্ত লাগা শুরু হবে, আপনার কাছে সন্দেহ বাড়বে দিন দিন,
এই পর্যায়েটা চলে আসছে,
সন্দেহ করা শুরু করবে, শুধু সন্দেহ লাগবে, অমুকটা সন্দেহ, বোর্ডে সন্দেহ, বাইরে সন্দেহ। এখন সলিউশনের যে ব্যাপারটা, অনেক একান্ত ব্যক্তিগত কিছু সন্দেহ করতে হবে, কিছু কিছু রহস্য বের হয়ে আসবে আপনার লাইফ থেকে। আমার মনে হয় না রেডিওতে কাউকে এমন কিছু বলা ঠিক হবে আমার, যেটা আপনার একান্তই ব্যক্তিগত। এখানে সিলার যে প্রকার জিনটা, আমি সেটা ব্যাখ্যা দিয়ে দেওয়া অনেকের সাথে মিলতে পারে ব্যাপারগুলো। বাসায় দেখবে শব্দ হওয়া, বৃষ্টি হচ্ছে না কিন্তু আপনার মনে হবে হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে গেছে, বাইরে হাতে কোনো বৃষ্টি নেই, এবং ঘরে আতঙ্কের পরিমাণটা দিন দিন বাড়তে থাকবে। এটা আসলে ট্রান্সফার হবে আপনার থেকে আপনার ওয়াইফের প্রতি, ওয়াইফ থেকে ছেলের প্রতি, এবং এই সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত যে সিলাপটা করে সেটা হচ্ছে ছেলে মেয়েদেরকে বিপথে নিয়ে যায়, খারাপ দিকে নিয়ে যায়, ধরেন মদ খাওয়া, সিগারেট খাওয়া বা মেয়েদের সাথে মেলামেশা, এই ধরনের কাজে নিয়ে যায়, যেটা খুবই ডেঞ্জারাস। আমার মনে হয় ইবরিয়া ভাই, এই জিন বুথে থাপ্পড় দেওয়ার চেয়ে এগুলো বেশি ডেঞ্জারাস। সিলার জিনগুলো এরকম হয়, আর এটার প্রবেশের মাধ্যম হচ্ছে দুইটা, একটা হচ্ছে টয়লেটের আয়না, আসলে টয়লেটের আয়না দিয়ে সব জিনিস ঢুকতে পারে, বাথরুমের যে আয়নাটা, এর মানে এই না যে আপনি আয়না খুলে ফেলবেন, আর একটা হচ্ছে আপনার কোনো একটা গোডাউন, যে গোডাউনটা বদ্ধ এবং পরিষ্কার করা হচ্ছে না, ওগুলোতে তারা বসবাস করে এই জিনটা।
বেটা সলিউশন অবশ্যই আছে ইনশাআল্লাহ।
আর একটা জিনিস কি আমি বলতে পারি?
হ্যাঁ শিওর শিওর।
একটা জিনিস আমি দেখি যে দুইটা পাখি যেগুলার ধরন হবে চিলের মতো, রাত দেড়টা দুইটার দিকে দুইটা পাখি এভাবে উড়ে যায় আর চি চি করে ডাকে।
বাদর টাইপের মনে হয় আপনার?
বাদর, বাদর তো কালো, এটা হলো সাদা। তবে ওই
তারা ভয় দেখাবে, যেমন আপনি ডাক্তাররা কিন্তু বলবে যেগুলো আসলে বোয়া। আমরা বলি আমাদের প্রোগ্রাম বিশ্বাস না করতে, আমাদের যেহেতু প্যারানর্মাল শো ইনশাআল্লাহ। কিন্তু ভাই যে তোমার সাথে আছে উনি আমার সাথে প্র্যাকটিস করতেছে এখন, আমার বিলিভ বিলিভ যে আপনি ইনশাআল্লাহ 24 ঘন্টা লাগবে না আপনি
এখানে যতগুলো টাইপের কথা বলা হয়েছে তার লাস্ট টাইপ হচ্ছে সিলাত, এবং সিলাত কে বলা হচ্ছে যে যত প্রকারের জিন আছে তার মধ্যে সবচেয়ে স্মার্টেস্ট জিন। এবং এরা আকারের দিক থেকে খুব ছোট হয় কিন্তু এরা খুব দ্রুত ফর্ম চেঞ্জ করতে পারে,
শিফট করে।
এক্স্যাক্টলি, খুব দ্রুত শিফট করতে পারে। সো আপনারা চাইলে স্টাডি করতে পারেন। সিলাত আছে, শিখের ব্যাপারে বলা আছে, শয়তান, নানাস, মারিদ, ইফরিত, ঘুল, এগুলো সম্পর্কে বলা আছে।
এগুলো ছাড়াও কিন্তু জিন আছে,
এগুলো ছাড়াও জিন আছে, কিন্তু এদের সাথে হিউম্যান ইন্টারাকশনটা খুব বেশি হয় যে কারণে এই বিষয়গুলো নিয়ে কথা বলা হচ্ছে। সো থ্যাংক ইউ। আমার মনে হয় যে ওনাকে অফ এয়ারই বলতে পারি আপনি যেগুলো বিষয় নিয়ে বলতে চাচ্ছেন। এখানে শুধু আমার একটা কথাই বলার আছে, দিস ইজ 100% নন সায়েন্টিফিক। যারা স্পিরিচুয়াল বিলিভ করেন,
খুব ইন্টারেস্টিং কথা বলতে চাই, মনে করেন এই যে আমি মানে পড়াশোনা করছি ইংল্যান্ডে আইটি, তো আমার সাবজেক্ট সায়েন্স আইটি, আপনি পড়াশোনা করছেন ঢাকা ইউনিভার্সিটি এমফিল্ড মানে সর্বোচ্চ ডিগ্রি আপনি নিয়েছেন, আপনিও কিন্তু সায়েন্সের মানুষ। তো আমার কথা হচ্ছে যারা এই প্যারানর্মাল জগৎ বিলিভ করে না, এদেরকে কিভাবে বিলিভ আপনি নিয়ে আসবেন? জাস্ট আমার কোশ্চেন,
আমার ট্রাই নাই, আমার চেষ্টাই নাই। প্রথম কথা হচ্ছে,
কথা হচ্ছে যে এটা তো এক্সিস্ট করে, মনে করেন একটা আসামি দাঁড়াইছে আর কি কাট করাতে, তো উকিল এসে প্রশ্ন করছে যে তুমি এই কাজটা কেন করলো? সে একটা পাথর দিয়ে উকিলের মাথা ঢিল মারছে, তো উকিল বলতেছে আমি তো ব্যথা পাইছি, রক্ত পড়তেছে, খুব ব্যথা পাইছে। তো আসামি বলছে আমাকে ব্যথাটা দেখাও তো দেখি কোথায় ব্যথা হয়েছে, মানে ব্যথাটা কি আমার দেখাও, সে কেমনি ব্যথা দেখাবে।
আপনি যে ফিলিংসের উপরে দুনিয়াতে চলতেছেন সেই ফিলিংসটাই তো আপনি আকার দিতে পারেন। ছবিতে, ছবি নিয়ে জিজ্ঞেস করা হয় অনেক সময় দেখবে যে পেইন্টার যারা ছবি আঁকে ওদের বলা হয় যে অ্যাবস্ট্রাক্ট ফর্ম, মানে বিমূর্ত মানে যেটাকে বলে, একটা ছবি আঁকে রেখেছে মনে হচ্ছে হাত শুধু ঘুরে, আমরা বুঝছি না। উনি সুন্দর করে উত্তর দেন যে আসলে বিমূর্ত ফর্মকে আপনি কিভাবে বুঝবেন, ওটাকে বোঝার জন্য নিজের মধ্যে একটা এক্সপ্লেনেশন লাগে। এই কথাগুলো বলার মানে এটা নয় যে আপনাকে প্যারানর্মাল ওয়ার্ল্ডে আমরা বিলিভ করতে বলছি। আপনি যেভাবে ভালো থাকবেন সেটাই আমাদের সবসময় চাওয়া। আমরা প্রথমেই বলি, এখনো বলি, ভবিষ্যতে বলবো, গো উইথ সায়েন্স। এবং আপনি কোনো সমস্যা হলে ডাক্তারের কাছে যান, ডাক্তারের কাছে না গেলে আপনি নিজে ধর্মকর্ম করেন সেভাবে আপনি চেষ্টা করেন, আর কারো কাছে গেলে আপনি শতভাগ নিশ্চিত হয়ে নেবেন যে আপনি যার কাছে যাচ্ছেন সে আপনাকে প্রতারিত করছে কিনা। এটা খুবই 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 ইম্পর্টেন্ট, কারণ এইসব জিনিস অল্প বিস্তর অনেকেই জেনে কিন্তু
ভয়ঙ্কর যেটা হয়।
প্রিয় শ্রোতা, এই পর্যায়ে আমরা 4 মিনিটের বিরতি নিচ্ছি। ডর ইক্লিপসে আরো একবার স্বাগত। প্রিয় শ্রোতা, এই মুহূর্তে আমার সঙ্গে যুক্ত হচ্ছে নিবির, যিনি মূলত ইসলামিক বিভিন্ন বিষয় নিয়ে পড়াশোনা করেন, স্টাডি করেন, এবং এই যে স্পিরিচুয়াল ডিজিজ এইসব বিষয়ে তার একটা ছোটখাটো দক্ষতা রয়েছে। তো নিবির ভাই, আপনার জানা মতে, আমি যতদূর জানি যে এরকম অনেক ঘটনাই শোনা যায় যেগুলো আসলে সাহাবী কিংবা বড় বড় ইমাম যারা ছিলেন তাদের সঙ্গে বিষয়গুলো ঘটেছে, এবং বিভিন্ন বইয়ে আমরা সেগুলোর রেফারেন্স পাই।
আহমেদ সাইদ দেলোয়ি বড় মুহাদ্দিস ছিলেন, তিনি দ্য মিরাকলস অফ দ্য প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বুকটা লিখছে, এবং একটা ঘটনা উদ্ধৃত দিচ্ছে যেটা হুজুর পাকিস্তানের সাথে ডাইরেক্ট অ্যাটাচ। সেটা হচ্ছে বিখ্যাত পণ্ডিত খতিব হজরত জাবির আবদুল্লাহ কর্তৃক বর্ণনাকৃত যে একবার হুজুর পাকিস্তানের সাল্লাম ইসলামের জন্য একটা গাছের নিচে এসে বসে, তখন হঠাৎ করে সাহাবীরা দেখলো যে একটা সাপ। হুজুর পাকিস্তানের আস্তে আস্তে জন্য ওই সাপটাকে কি যেন বললো, সাহাবীরা বললো যে হুজুর আপনি কার সাথে কথা বললেন এবং কি কথা বললেন। ওটা সাপ ছিল না, ওটা হচ্ছে সাপের রূপে জিন ছিল।
ওকে,
তো তখন বললো যে তাহলে ওরা কি করছে আপনার কানে কানে সে কি বললো, বলো যে ওরা কিছু শুধরাতে নিতে আসছে আমার কাছে, কোরআনের যে কিছু ওদের ল্যাকিং ছিল ওইগুলো পূরণ করতে আমার কাছে এসে জিজ্ঞাসা করছে। তো ওইটা দ্বারা প্রমাণিত হয় যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহির সাথে জিনরা বিভিন্ন রূপে এসে বিভিন্ন কোরআনের সংশোধন করে নিছে। আরেকটা ঘটনা আছে, এটা আছে হচ্ছে হযরত জারির বিন আব্দুল্লাহ বাজাই রাদিয়াল্লাহু আনহুর ঘটনা, সেটা হচ্ছে তাফসীর বিজয়ের পর উনি একটা রাজদূতের সাথে দেখা করে।
কোথায় পাওয়া গেছে এই ঘটনাটা?
ইবনে আবিদ দুনিয়া কিতাবুল আওয়াতিফ পেজ নাম্বার 74 হযরত জারির বিন আব্দুল্লাহ এই ঘটনাটা লিখছে যে সে যখন তাফসীর বিজয়ের পর ওনার এক রাজদূতের সাথে দেখা হয়, তখন রাজদূত তার জীবনে একটা ঘটনা বলে। রাজদূত যেহেতু তার কাজ কি তাদের এক রাজ্য থেকে আরেক রাজ্যে বিভিন্ন খবরাদি নিয়ে যাওয়া, তো সে যখন এক রাজ্য থেকে আরেক রাজ্যে যেত তখন তার ঘর ছেড়ে অনেক দিন দূরে থাকতে লাগত। দূত হিসাবে পারস্য সম্রাটের কাছে গিয়েছিল, তখন তার ওয়াইফের কাছে ওরই রূপ ধরে একজন শয়তান ওই বাসায় চলে আসে। ওয়াইফ তখন রিয়েলাইজ করতে পারি না যে তার হাজবেন্ড দূত হিসাবে অন্য জায়গায় গিয়েছে, যখন ও বেরোয় শয়তান ওই হাজবেন্ডের রূপ ধরে সে ঘরের মধ্যে চলে আসছে, হাজবেন্ড রূপেই সে থাকা শুরু করলো। তো কয়েকদিন পর যখন সেই রাজদূত ব্যাক করলো, তখন শয়তান ঘর থেকে হঠাৎ করে গায়েব হয়ে গেছে। তখন ওই রাজদূত এসে বললো যে বাইরে থেকে আসলাম, তখন বললো যে তুমি গিয়েছোই বা কবে, তুমি তো এখানেই ছিলে। তো এই ঘটনা দ্বারা এটাও বলা যায় যে শয়তানরা বিভিন্ন টাইমে বিভিন্ন রূপ ধরে আসে।
ওকে,
এটাও প্রমাণিত হয় এই ঘটনা দ্বারা।
অনেক ধন্যবাদ নিবির আমাদেরকে সময় দেবার জন্য, এবং আশা করছি নিয়মিত আপনাকে আমরা দর ইক্লিপসে আমরা পাবো। ওকে, একটা মেইল পড়ছি রেজা ভাই। আব্দুল্লাহ খান কিছু প্রশ্ন করেছেন আমাদেরকে। কিবরিয়া এবং রেজা ভাই আমার প্রথমে সালাম নেবেন। ওয়ালাইকুম আসসালাম, আশা করি ভালো আছেন। আমার নাম মোহাম্মদ আব্দুল্লাহ খান, জন্ম বাংলাদেশে, থাকি ইন্ডিয়াতে, আমি ডটের একজন নিয়মিত শ্রোতা। আমার কিছু প্রশ্ন ছিল, জানি না হাজার হাজার মেইলের মধ্যে আমার চোখে পড়বে কিনা, যদি পরে অনুরোধ রইল ডট প্রোগ্রামে পড়ে শোনানোর জন্য। প্রশ্ন নম্বর ১, মানুষ মারা যাওয়ার পর কারিন জিনের কাজ কি এবং কোথায় যায়? নাকি ওই কারিন জিনই মৃত ব্যক্তির রূপ নিয়ে বিভিন্ন ভাবে বিভিন্ন সময় মানুষকে দেখায় বা সাহায্য করে? ছোট্ট করে যদি দেখায় প্রশ্নটা উত্তর দিই।
দুই ধরনের ব্যাখ্যা আছে। প্রথম ধরনের ব্যাখ্যা হচ্ছে যে কারিন জিন থাকে, এটাকে আসলে কারিন জিন নাম হতে প্রজাতির নাম কারিন, সে শয়তান হতে পারে ভালো হতে পারে। যখন একটা মানুষের মৃত্যু হয় সে তো সাথে সাথে সারা জীবন ছিল। হ্যাঁ, কারিন হচ্ছে একটা প্রজাতি, আমি আবার বলতে চাই কারিন মানে একটা প্রজাতি। হ্যাঁ, ইনসান একটা প্রজাতি, ফেরেশতা একটা প্রজাতি,
জিনের একটা প্রজাতি।
প্রজাতি যখন মানুষ মারা যায় তখন সেই কারেন্ট জিনটা তার রূপান্তর করে, মনে করেন এই বডি ছেড়ে আরেক বডিতে, আরেক বডিতে যায়, অন্য বডিতে চলে যায়। কিছু কিছু কারেন্ট জিন থাকে যারা বডির সাথে এত বেশি অ্যাটাচমেন্ট হয়ে যায় সে সেই বডির সাথে থেকে যায়, মানে সে আলটিমেটলি ওয়েট করে কিয়ামত পর্যন্ত। যারা
আপনি যে কথাগুলো বলছেন এটা কি কোনো এভিডেন্স যদি কেউ চায়?
এভিডেন্স যদি কেউ চায় সেক্ষেত্রে এখানে স্পষ্ট এভিডেন্স আছে। আপনারা ওয়ার্ল্ড অফ চীন পড়েন, আপনি রেফারেন্স দেখেন, আবুল কুলের বই পড়েন, আর কিছু দিন ওয়েট করে আজীবন। আর যে কথাটা বললো যে প্রেতাত্মার ব্যাপারটা যে আত্মার মুখ ধারণ করা হইতে পারে, আমি এরকমও শুনছি জিনরা মানুষের বেশ ধরে
না, কিন্তু এটা তো জিনের মধ্যে এটা তো আছেই বল, কিন্তু এটা হবে কিনা এটা ব্যাপারে কোনো অথেন্টিক।
তখন এমন হয় জিনে আমার জিন, আমি মারা গেলাম, আমার জিন আপনাকে ভালোবাসে বা আমার বয়সকে ভালোবাসে, বাচ্চাকে ভালোবাসে, সে আমার চেহারা নিয়ে যাবে পাশে, হাঁটাহাঁটি করবে, ওদেরকে দেখাবে, আমার কণ্ঠে কথা বলবে, মানে আমি আমার সাথে থাকতে তারও অ্যাটাচমেন্ট তৈরি হয়ে গেছে আমার ফ্যামিলির প্রতি। তো অনেক সময় জিন যেমন হয় বন্ধুত্ব তৈরি হয়ে যায়, মানুষ কিন্তু সেটা বুঝে না। তখন সে মারা যাওয়ার পরে তার ফেস ধারণ করে, আর দেখবেন আপনার অনেক ইমেল পাই যে আমি বাবার মতো একজনকে দেখছি, আমি অমুকের মতো দেখছি, ব্যাপারগুলো ঘটে
আসে। ওকে, প্রশ্ন নম্বর ২, রেজা ভাই ডর শুরুর দিকে বলেছিলেন যে সূর্য ওঠার পর দিনের দেখা স্বপ্নগুলোর কোনো ভিত্তি নাই, তাহলে 143 এপিসোডে কথা বলা হচ্ছে। আবু হুরায়রা নামে এক লিসনার বলেছিল যে সকাল 7টার সময় তিনি তার স্বপ্নে দেখেছিলেন। আবার নিউজিল্যান্ড থেকে যে লিসনার ফোন দিয়ে মুক্তার কথা বলেছিলেন তিনিও সকাল 7টা থেকে 8টার মধ্যে তার স্বপ্নগুলো দেখেন। তাহলে রেজা ভাই যে বললেন যে দিনে দেখা স্বপ্নের কোনো ভিত্তি নাই, তাহলে রেজা ভাই কিভাবে বহুদিন স্বপ্ন ভিত্তিহীন স্বপ্নের ব্যাখ্যা দিলেন?
ওকে, আমি একটা ছোট্ট করে উদাহরণ দিই। কেবরিয়া ভাই, আপনারা দেখছেন কিছুদিন আগে আমার গেস্ট আসছিল, আমরা অনিয়ার করি নাই, ওনার সাথে কোনো জিন ভূত কিছুই নেই, উনি 100% ওকে মহিলা, সে যাবেই না আমার কাছ থেকে।
এই কেসগুলো আমরা ফেস করি অনেক সময়,
সে যাবেই না, মানে তাকে তার কথা হচ্ছে তাকে আমার বলতে হবে আপনার সাথে জিনা, কারণ তাকে কবিরাজরা বলছে। তো অবশ্যই দিনের স্বপ্নের ব্যাখ্যা কোনো ধরনের ব্যাখ্যা আছে, বাড়িতে কোনো আউটপুট নাই, ব্যাখ্যা তো দিতে হবে। আমি স্বপ্ন দেখলাম আমাকে সাপ, আমার জানি সাপ মানে শত্রু, তো সেই দিনের বেলা সকাল 8টার সময় স্বপ্ন দেখলো সাপ, সাপ দেখলো, তো সাপ মানে শত্রু, এটা তো সেটার ব্যাখ্যা, কিন্তু সেটা আউটপুট নাই, মানে সেটা আসলে বাস্তবের সাথে কোনো মিল নাই, কারণ ওই সময় যে টাইমটাতে স্বপ্ন দেখার একটা সিস্টেম থাকে, হ্যাঁ, ওই সিস্টেমের বাইরে সে চলে আসছে। স্বপ্ন মানুষ যে কোনো মুহূর্তে দেখতে পারে, দুপুরে ঘুমাচ্ছে স্বপ্ন দেখতে পারে, এর মানে এই না যে সব স্বপ্নই সত্য। আপনি এটা বলতে পারেন যে সব ওই দিনের বেলা স্বপ্নগুলো সত্য হয় না,
বেশ কিছু কথা উনি এরপরে আরো লিখেছেন, আমি রেজা ভাইয়ের কিছু কথা নোট করে রাখি, পরে সেগুলো নেটে বিভিন্ন ওয়েবসাইটে বিভিন্ন ভাবে সার্চ করে দেখি, সায়েন্স এবং বাস্তব জীবনে কতটা মিল আছে, পরে দেখি 90% মিলে যায়। রেজা ভাই 145তম এপিসোডে
আলহামদুলিল্লাহ বলতে চাই যে আমার কথা 90% মিলে যায়, আলহামদুলিল্লাহ।
কেন মিলবে না ভাই, উনি নিজেও একজন রিসার্চার, উনি পড়াশোনা করেন, জানেন, এগুলো প্র্যাকটিস করেন, যে কারণে হয়তো মিলে। আপনি নিজে চেষ্টা করলে আপনি নিজেও পারবেন, কিন্তু অবশ্যই আমি বলবো উল্টাপাল্টা কিছু করেন না,
গাইডলাইন লাগবে, আসলে
একটা গাইডলাইন প্রয়োজন,
নইলে কি মিলে নাই আমি দয়া করে জানতে চাই।
ওকে রেজা ভাইয়ের এটা বলছিলাম, রেজা ভাই 145তম এপিসোডে সিজোফ্রেনিয়া এবং মেন্টাল ডিটোটার্ড, আমার মনে হয় লেখাটা আপনার ক্লিয়ার আসে নাই, ডিটোরেট ওকে নিয়ে কথা বলেছিলেন, ওনার পুরো কথাগুলো সত্য, কারণ আমি নিজে মেন্টাল ডিটোরেটের রোগী ছিলাম। আমি ইন্ডিয়ার একজন নাম করা মানসিক রোগ বিশেষজ্ঞের কাছে গিয়েছিলাম, এই ভক্ত আমাকে রেজা ভাইয়ের যে সিজোফ্রেনিয়ার কথা বলেছিলেন সেটাও 100% সত্যি, কারণ আমার খালামণি সিজোফ্রেনিয়ার রোগী ছিলেন। খালামণির একটা বেবি হওয়ার পর সে মারা যায়, পরে মৃত বেবির শোকে ধীরে ধীরে উনি স্মৃতিশক্তি হারিয়ে পাগলের মতো হয়ে যান, পরে অতি দ্রুত চিকিৎসা নিয়াত আল্লাহর রহমতে কয়েক মাসের মধ্যে তিনি ভালো হয়ে যান। রেজা ভাই বলেছিলেন যে এই রোগে আক্রান্ত রোগীরা ধমককে ভয় পায়, কথাটা সত্যি, আমার খালামণি কারো কথা শুনতেন না, খাবার খেতেন না, ধমক দিলে ভয় পেতেন এবং কথাগুলো শুনতেন, খাবার ফেলে দিতেন। তাই বলবো রেজা ভাই ইজ রিয়েলি পারফেক্ট সলিউশনার। শেষে ব্ল্যাক ম্যাজিকের ওপরের প্রভাব নিয়ে একটা কথা বলতে চাই, পৃথিবীর মধ্যে ভারত, বাংলাদেশ এবং পাকিস্তানের দেশে ব্ল্যাক ম্যাজিকের প্রভাব বেশি, কারণ এইসব দেশগুলোতে পারিবারিক ঝগড়া ফ্যাসাদ হিংসা বিদ্বেষ জমি জমা নিয়ে ঝামেলা বেশি, তাই কেউ কেউ কারো ভালো দেখতে পারে না। আর ব্ল্যাক ম্যাজিকের শতকরা 70% মহিলারা করে থাকেন, আর এতে মহিলারাই বেশি ক্ষতিগ্রস্ত হন। আমার কথাগুলো কতটা সত্যি দয়া করে রেজা ভাই বলতেন, এটা আপনার পার্সোনাল ওপিনিয়ন, আপনাকে অনেক ধন্যবাদ আপনি এরকম ভাবে অভিমত জানিয়েছেন সে কারণে, কিন্তু আপনার অভিমত জানানো মানেটা এরকম না যে আমরা সবাই এটা বিলিভ করি, যতগুলোর কোনো পরিসংখ্যান নেই, সুতরাং এটা আপনার ব্যক্তিগত অভিমত, আমরা এটাকে আমাদের জায়গা থেকে একমত পোষণ করতে পারছি না, আমি একমত পোষণ করতে পারছি না। রেজা ভাই যদি আপনার কিছু বলার থাকে,
আমার যেটা বলা আছে আসলে উনার ব্যক্তিগত মতামত দিচ্ছে, কিন্তু এটা ঠিক না যে মহিলারা মানে বেশি ক্ষতিগ্রস্ত, আসলে পুরুষ মহিলা সমান অধিকার
কে কেউ করতে পারে, এটা
কেউ করতে পারে, মানে আসলে মহিলারা এরা বলছে মহিলাদের মনে একটু নরম হয়, ভালোবাসা বেশি হয় তাদের মধ্যে, হয়তো উনি সেখান থেকে বলতে পারে, কিন্তু আমার মতে কাউকে ছোট করা ঠিক না,
কিন্তু উনি কিন্তু আমাদের যে ক্রেডিটটা দিয়েছেন সেটার জন্য আপনাকে আন্তরিক
ধন্যবাদ। আমি আপনাকে থ্যাংক জানাতে চাই, আমরা ইন্ডিয়া যাব, আমরা যদি কখনো ইন্ডিয়া আমি আর কি বিলে ভাই যাই কলকাতা যাই, আমরা সেটা অবশ্যই দেখা করতে চাই
এবং যোগাযোগ রাখবেন আমাদের সঙ্গে। থ্যাংক ইউ ভেরি মাচ। প্রিয় শ্রোতা, আমাদেরকে যদি আপনি মেইল করতে চান, অবশ্যই মেইল করার জন্য একটা সিস্টেম হচ্ছে, আমার ওয়েবসাইট থেকে আপনারা মেইল করতে পারেন, আমার ওয়েবসাইটের ঠিকানা www.rj-kebria.com, আমি আবারও বলছি www.rj-kebria.com, কোনো প্রশ্ন থাকলে, কোনো অভিমত থাকলে, কোনো বক্তব্য থাকলে মেইলের মাধ্যমে জানাবেন। এছাড়া আপনারা চাইলে ফোনও করতে পারেন আমাদেরকে, আমাদের ফোন নাম্বার হচ্ছে 09613892892, আমি আবারও বলছি 09613892892। আজকের মতো এ পর্যন্তই, সবার জন্য রাত শুভ হোক, সবাই অনেক ভালো থাকুন, আগামী পর্বের আমন্ত্রণ জানিয়ে শুভরাত্রি।
ABC Radio. Exclusively on FusionBD.com.